আর ভ্রাতাগণ, সম্ভবত আমি এখানে নিচে অনেকগুলি টেপ রেকর্ডার দেখছি এবং তারা নিশ্চয়ই এটি তুলে নেবে। যে কোনো সময় আপনাদের পবিত্র আত্মা কি বলেছেন তা জানতে চাইলে এখানে এই ভাইদের দেখুন, যাদের কাছে এই টেপ রেকর্ডারগুলি আছে, ওনারা পুনরায় সেগুলো চালাতে পারেন। আপনারা আপনাদের বিষয়ে যথাযথভাবে পেয়ে যাবেন। আর নজর রাখুন আর দেখুন যে এটি যথাযথভাবে ঘটে কিনা, যেভাবে এটা বলা হয়েছে, বুঝলেন? যখন আপনি এরূপ বলতে শোনেন যে সদাপ্রভু এই কথা কহেন, একটি নির্দিষ্ট বিষয়, অথবা এটা এরকমভাবে হবে, অথবা এটি কেবল পরীক্ষা করে দেখুন এবং দেখুন সেটি সঠিক না ভুল, বুঝলেন? এটি সর্বদা ওইভাবে হয়। এখন কেবল একটি ছোট প্রেক্ষাপটের জন্য, এবং আজ রাতে আমি বেশ খুশি অনুভব করছি যে আমাদের কেবল কিছু সংখ্যক এখানে উপস্থিত আছি। আমরা কেবল ঘরের লোকেরাই আছি, তাই নয় কি? আমাদের মধ্যে কেউই অপরিচিত নই। আমরা করি না, আমি কেবল কেন্টাকি ব্যাকরণ ব্যবহার করতে পারি, এবং আমি এখন ঠিক নিজের ঘরের মতো অনুভব করছি, কারণ আমরা কেবল, আমি এখন কেন্টাকির উপর ছুটছি না। যদি এখানে কেন্টাকি থেকে কেউ থেকে থাকেন, এখানে কেন্টাকি থেকে কেউ আছেন কি? আপনাদের হাত তুলুন, বলুন তো। আমার এখন ঠিক নিজের ঘরের মতো অনুভব করা উচিত, তাই নয় কি? ওটা বেশ দারুণ। আমার মা আগে একটি বোর্ডিং গৃহ চালাতেন, আর একদিন আমি সেখানে গিয়েছিলাম খুঁজবার জন্য। সেখানে লোকদের একটি বড় দল উঠেছিল, আর সেখানে বড় লম্বা টেবিল রাখা ছিল, আর আমি বললাম, এখানে কতজন কেন্টাকি থেকে এসেছেন, উঠে দাঁড়ান। সকলেই উঠে দাঁড়িয়েছিল। আর আমি সেই রাতে গির্জায় গিয়েছিলাম, আমার গির্জায়, আর আমি বলেছিলাম, এখানে কেন্টাকি থেকে কতজন আছেন, সকলেই উঠে দাঁড়িয়েছিল। তাই আমি বলতাম, বেশ, সেটা খুব ভালো ব্যাপার, মিশনারিগণ খুবই একটা ভালো কাজ করেছেন, তাই আমরা এর জন্য অতি কৃতজ্ঞ। এখন রোমিওর পুস্তকে 11 অধ্যায় এবং 28 পদ, এখন ভালো করে শুনুন শাস্ত্রের এই পঠনকে। উহারা সুসমাচারের সম্বন্ধে তোমাদের নিমিত্ত শত্রু, কিন্তু নির্বাচনের সম্বন্ধে পিতৃপুরুষগণের নিমিত্ত প্রিয় পাত্র। কেননা ঈশ্বরের অনুগ্রহ দান সকল ও তাহার আহ্বান অনুসূচনা রহিত। আমরা প্রার্থনা করব, প্রভু, এখন আজ রাতে আমাদের সাহায্য করুন, যখন আমরা এতে ভক্তিপূর্ণরূপে অগ্রসর হই, আমাদের সমস্ত হৃদয়ের সাথে আন্তরিকতার মধ্যে দিয়ে, কেবল আপনার মহিমার জন্যই এই সব বিষয় বলা হয়েছে। আর আমায় সাহায্য করুন প্রভু, আর আমার মনে কেবল সে সমস্ত জিনিসগুলোই দিন যা বলা উচিত এবং যতটা বলা উচিত। যখন আপনার সময় আসে আমাকে থামিয়ে দিন। আমি চাই যেন প্রত্যেক হৃদয় এই বিষয়গুলি গ্রহণ করে, এই শ্রোতাদের মধ্যে উপস্থিত অসুস্থ এবং অভাবগ্রস্তদের মঙ্গলের জন্য, কারণ আমি এটা যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। এখন আমি এই বিষয়টির দিকে এগোতে চাই, যখন আমরা কেবল অল্প সংখ্যায় উপস্থিত আছি, আর আমি চেষ্টা করব যেন আপনাদেরকে এখানে দীর্ঘক্ষণ থাকতে না হয়। আমি আমার ঘড়িটি এখানেই রাখব এবং যথাসম্ভব চেষ্টা করব আপনাদের সঠিক সময়ে বাইরে বের হতে দিতে, যেন আপনারা কাল রাতে আবার ফিরে আসতে পারেন। এখন প্রার্থনায় থাকবেন। আমার মনে হয় না যে ছেলেটি এমনকি কার্ড দিয়েছে বলে। আমি তাকে জিজ্ঞাসা করিনি যে সে করেছে কিনা, আর যদি সে না করে থাকে, অথবা সে করুক বা না করুক, এতে কিছু আসে যায় না। যেভাবেই হোক, আমাদের এখানে কার্ড রাখা আছে, যদি আমাদের কিছু নাম রাখতে হয় তার জন্য। যদি না হয় কেন, আমরা কেবল দেখব পবিত্র আত্মা কি বলেন। এখন যদি আপনারা ভালো করে শুনেন, এখন এটা হতে পারে এরকম হওয়ার জন্য আমি, আমাদের খুব অল্প সংখ্যক এখানে উপস্থিত আছি, তাই এটি বলার জন্য এটি একটি ভালো সময়, কারণ এটা আমার নিজের ব্যক্তিগত সত্তার সাথে সম্বন্ধযুক্ত। আর এই কারণেই আমি আজ রাতে এই শাস্ত্রাংশটি পড়লাম, যেন আপনারা দেখতে পারেন যে অনুগ্রহ দান এবং আহ্বান এরকম বিষয় নয় যে কেউ তার যোগ্যতা রূপে দাবি করতে পারে। পৌল এখানে বলেছিল, ইহুদিদের সুসমাচারের দিক থেকে অন্ধীভূত করা হয়েছিল এবং ঈশ্বর হতে দূরীকৃত করা হয়েছিল, যা আমাদের নিমিত্তে করা হয়েছিল। কিন্তু ওটা ঠিক আগের পদে বলেছে, সমস্ত ইসরায়েল রক্ষা পাবে, সমস্ত ইসরায়েল রক্ষা পাবে মনোনয়ন অনুসারে। পিতা ঈশ্বর তাদেরকে প্রেম করেছেন এবং তাদেরকে অন্ধ করেছেন, যেন আমরা পরজাতিয়েরা একটি অনুশোচনার জায়গা পাই, যা আব্রাহামের মধ্য দিয়ে তার বীজেরা তার বাক্য অনুসারে সমস্ত পৃথিবীকে আশীর্বাদ করতে পারে। দেখুন ঈশ্বরের মহানতা কতখানি, তার বাক্য ঠিক হতেই হবে, তিনি আর অন্য কিছুই হতে পারেন না। আর এখন আমরা এর দ্বারা, ঈশ্বর আমাদের মনোনীত করেছেন, তিনি ইহুদিদেরও মনোনীত করেছেন, এবং তিনি, এই সমস্ত কিছু হল ঈশ্বরের পূর্ব জ্ঞান। যখন তিনি সেই বিষয়গুলোকে বলেন যা ঘটিত হবে, তিনি সেগুলি পূর্বেই জানেন। এখন ঈশ্বরকে ঈশ্বর হওয়ার জন্য শুরুতেই তাকে অন্তকে জানতে হবে, না হলে তিনি অসীম ঈশ্বর নন। ঈশ্বর চান না যে কেউ বিনষ্ট হয়, নিশ্চয়ই চান না। তিনি চান না কেউ বিনষ্ট হোক, কিন্তু পৃথিবীর দিন শুরু হওয়ার প্রারম্ভে ঈশ্বর ঠিক জানতেন কে কে উদ্ধার পাবে এবং কে কে উদ্ধার পাবে না। তিনি চাইতেন না যে কেউ হারিয়ে যাক, এটা তার ইচ্ছা ছিল না যে কেউ হারিয়ে যাক, কিন্তু তার ইচ্ছা ছিল যেন সকলেই উদ্ধার পাক। কিন্তু তিনি শুরু থেকে জানতেন কে কে থাকবে আর কে কে থাকবে না। এই কারণে তিনি আগেই বলে দিতে পারতেন এটা ঘটবে, ওটা ঘটবে, অথবা এটা ওরকম হবে, এই ব্যক্তি ওরকম হবে, বুঝলেন? তিনি আগেই জানতে পারেন কারণ তিনি অসীম। যদি আপনারা জানতেন এর অর্থ কি, ওটা কেবল ওরকম কিছুই নেই যা তিনি জানেন না, বুঝলেন? তিনি জানেন। আচ্ছা, সময়ের পূর্ব হতে এবং পরবর্তীতে যখন কোনো সময় থাকবে না এরকম কিছুই নেই, বুঝলেন? তিনি সবকিছুই জানেন, সবকিছুই তার মস্তিষ্কে আছে। আর তারপরে যেমন পোল রোমিওতে বলেছে 8:9 অধ্যায়ে, তবে তিনি আবার দোষ ধরেন কেন? সুতরাং আমরা দেখি যে কিন্তু ঈশ্বর সুসমাচার প্রচারের ন্যায় কেউ বলেছিল, ভাই ব্রানাম আপনি কোটা বিশ্বাস করেন? আমি বলেছিলাম, দেখুন, বলেছিল আপনি নিশ্চয়ই কেলভিনবাদী? আমি বলেছিলাম, আমি ততক্ষণ কেলভিনবাদী যতক্ষণ কেলভিনবাদী বাইবেলের মধ্যে থাকে। এখন বৃক্ষের উপরে একটি শাখা আছে যা হলো কেলভিনবাদ, কিন্তু সেই বৃক্ষের উপরে আর অনেক শাখা আছে। একটি বৃক্ষের একের বেশি শাখা হয়ে থাকে। তিনি চাইতেন এটাকে অনন্ত সুরক্ষায় নিয়ে যেতে, আর কিছু সময় পরে আপনারা সার্বজনীনতায় চলে যান এবং আপনারা কোথাও সরে যান, আর এর কোনো শেষ নেই। কিন্তু যখন আপনি কেলভিনবাদের সাথে পৌঁছন, তারপরে ফিরে আসেন এবং আর্মেনিয়ানবাদ দিয়ে শুরু করেন। দেখুন, বৃক্ষের উপর আরও একটি শাখা আছে এবং বৃক্ষের উপরে আরও একটি শাখা, কেবল চলতেই থাকে, সবকিছু মিলেই বৃক্ষটিকে তৈরি করে। সুতরাং আমি বিশ্বাস করি কেলভিনবাদে, আমি ততক্ষণ বিশ্বাস করি যতক্ষণ এটি শাস্ত্রের মধ্যে থাকে। আর আমি বিশ্বাস করি যে ঈশ্বর জগৎ পতনের পূর্বেই জানতেন, খ্রিস্টে তার মণ্ডলীকে পূর্বেই মনোনীত করেছিলেন এবং জগৎ পতনের পূর্বেই খ্রিস্টকে বধ করেছেন। তাই শাস্ত্র বলে তিনি ঈশ্বরের মেষশাবক ছিলেন যাকে জগৎ পতনের পূর্বেই বধ করা হয়েছিল, বুঝলেন? আর যিশু বলেছেন যে তিনি আমাদের জগৎ পতনের পূর্বেই জানতেন। পল বলেছিলেন যে তিনি আমাদের জানতেন এবং যিশুখ্রিস্ট দ্বারা আপনার জন্য দত্তকপুত্রতার নিমিত্ত পূর্ব হইতে নিরূপণ করেছিলেন, এর পূর্বে যে পৃথিবী কখনো তৈরি হয়। এই হলেন ঈশ্বর, এই হলেন আমাদের পিতা, বুঝলেন? সুতরাং চিন্তা করবেন না, চাকাগুলো ঠিকভাবেই ঘুরছে, সবকিছু ঠিক সময়ে আসছে। একমাত্র বিষয় হলো ক্রমে প্রবেশ করুন, আর ওটাই হলো এই বিষয়টির উত্তম ভাগ। তারপর আপনি জানবেন যখন আপনি আপনার ক্রমে প্রবেশ করেছেন তখন কিভাবে কাজ করতে হবে। এখন লক্ষ্য করুন, অনুগ্রহ দান সকল ও তাহার আহ্বান অনুশোচনা রহিত, ওটাই একমাত্র উপায় যার দ্বারা আমি শাস্ত্র অনুসারে প্রভুতে আমার আহ্বানকে রাখতে পারি। আর আমি বিশ্বাস করছি যে আমি আজ রাতে আমার বন্ধুদের সাথে আছি যারা নিশ্চিতভাবেই এটি বুঝবে এবং এটিকে ব্যক্তিগত রূপে নিবে না, কিন্তু যেন আপনারা বুঝতে পারেন এবং জানতে পারেন ঈশ্বর কি কি বলেছেন যা তিনি করবেন, এবং কোনো কিছুকে চলতে দেখেন এবং তারপর এটির মধ্যে অনুসরণ করতে পারেন। এখন শুরুতে প্রথম বিষয় যা আমি স্মরণ করতে পারি তা হলো একটি দর্শন। প্রথম বিষয় যা আমি আমার মনে স্মরণ করতে পারছি তা হলো একটি দর্শন যা প্রভু আমায় দিয়েছিলেন, আর তা ছিল অনেক অনেক বছর আগে। আমি কেবল একটি ছোট বালক ছিলাম আর আমার হাতে একটি পাথর ছিল। এখন আমি মাপ চাইছি, আমি স্মরণ করতে পারি যখন আমি একটি লম্বা কাপড় পরতাম। আমি জানি না যে আপনাদের সকলের মধ্যে কেউ যথেষ্ট বয়স্ক আছেন কিনা যারা স্মরণ করতে পারেন যখন ছোট্ট বাচ্চারা লম্বা কাপড় পরত। এখানে কতজন আছেন যারা স্মরণ করতে পারেন যখন বাচ্চারা লম্বা কাপড় পরত? আচ্ছা, আমি স্মরণ করতে পারি আমাদের ছোট কুড়ে ঘরটিতে যেখানে আমরা থাকতাম, আমি মেঝেতে হামাগুড়ি দিচ্ছিলাম আর কেউ একজন, আমি জানি না সে কে ছিল, সে ভেতরে আসলো আর আমার মা আমার কাপড়ে একটি ছোট নীল ফিতের কাজ করে দিয়েছিলেন, আর আমি কেবল খোলা অবস্থাতেই হাঁটতে পারতাম। কিন্তু তখন আমি হামাগুড়ি দিচ্ছিলাম আর তাদের পায়ের উপরে থাকা বরফে আমার আঙুল আটকে যায়, আর আমি আগুনের চুল্লার পাশে গরম হওয়ার জন্য দাঁড়ানো ব্যক্তির পা থেকে বরফ নিয়ে খাচ্ছিলাম। আমি স্মরণ করতে পারি আমার মা এর জন্য আমায় ঝাঁকিয়ে উপরে তুলছেন। আর তারপর পরবর্তী বিষয় যে আমার মনে পড়ে, ঠিক তার থেকে প্রায় 2 বছর পরে হবে, আমার কাছে একটি ছোট পাথর ছিল আর সেটা মনে হয় আমার প্রায় 3 বছর বয়স হবে, আর আমার ছোট ভাইয়ের বয়স তখন কেবল প্রায় 2 বছরও হয়নি। আর তাই আমরা বাইরে পিছনের উঠোনে ছিলাম যেখানে কেবল একটি পুরনো কাঠের গুঁড়ির উঠোন ছিল, যেখানে তারা কাঠ নিয়ে আসতো এবং কাঠ কেটে রেখে দিত। কতজনের মনে আছে সেই দিনগুলোর কথা যখন আপনারা পিছনের উঠোনে কাঠ কেটে নিয়ে আসতেন এবং সেগুলোকে কেটে টুকরো করতেন? আমি কেন এমনকি আজ রাতেও তাই পড়েছি, আমি ঠিক ঘরেই আছি। তারপর যখন তারা বাইরের পুরনো প্রাঙ্গণে যেখানে পুরনো কাঠের টুকরো রাখা ছিল সেখানে একটি ছোট শাখা ছিল যেটা স্রোত থেকে বেরিয়ে আসছিল, সেখানে স্রোতের কাছে পুরনো শুকনো লাউ দিয়ে তৈরি একটি পাত্র ছিল যেটি ডুবিয়ে আমরা জল তুলতাম আর বালতিতে ঢালতাম। আর তারপর সেটাকে নিয়ে আসতাম। বালতিটি পুরনো দারুবৃক্ষ দিয়ে তৈরি ছিল। আমি স্মরণ করতে পারি শেষবার আমার ছোট বৃদ্ধ ঠাকুমাকে তার মৃত্যুর আগে যখন দেখেছিলাম, তিনি 110 বছর বয়স্ক ছিলেন। আর যখন তিনি মারা যান, আমি তাকে আমার হাতে তুলে নিয়েছিলাম এবং তাকে এইভাবে ধরেছিলাম ঠিক তার মৃত্যুর আগ মুহূর্তে। তিনি আমার চারিদিকে নিজের হাত রেখেছিলেন আর বলেছিলেন, ঈশ্বর তোমার প্রাণকে আশীর্বাদযুক্ত করুন প্রিয়, এখন এবং চিরকাল পর্যন্ত, যখন তিনি মারা যান। আর আমার মনে হয় না তার জীবনে তার কখনো নিজের একজোড়া জুতো ছিল বলে। আর আমার মনে পড়ে তাকে দেখতাম, এমনকি যখন আমি যুবক ছিলাম তখনও তিনি তাদের দেখতে যেতেন। প্রতিদিন সকালে তিনি উঠে পড়তেন খালি পায়ে এবং সেই বরফের মধ্য দিয়ে ঝর্ণা পর্যন্ত যেতেন, এক বালতি জল নিতেন এবং ফিরে আসতেন। তার পাগুলো ঠিক সেখানে থাকত, তাই এটা আপনাকে আঘাত দেয় না। তিনি 110 বছর পর্যন্ত বেঁচে ছিলেন, তাই হ্যাঁ মহাশয়, তিনি খুবই খুবই রুক্ষ ছিলেন। তাই তারপর আমি স্মরণ করি যে তিনি আমায় আমার বাবার মার্বেলগুলোর বিষয়ে বলতে যাচ্ছিলেন, যেগুলো দিয়ে ছোটবেলায় তিনি খেলতেন, আর সেই বেচারী বৃদ্ধ মহিলা। আমি ভাবতাম উনি কিভাবে উপরে চিলেকোঠায় উঠে যাবেন। একটি ছোট পুরনো 2 কক্ষ বিশিষ্ট কুটির ছিল এবং এর উপরে একটি চিলেকোঠা ছিল, আর তারা 2 বৃক্ষ কেটেছিলেন এবং উপরে যাওয়ার জন্য একটি সিঁড়ি বানিয়েছিলেন। আচ্ছা, এখন উনি বললেন, এখন সান্ধ্য ভোজনের পর আমি তোমায় বলতে চলেছি তোমায় তোমার বাবার মার্বেলগুলি দেখাবো। অতএব তিনি আমাকে উনার উপরে রাখা বাক্সের মধ্যে সেগুলি দেখাতে নিয়ে যাচ্ছিলেন, যেখানে তিনি নিজের জিনিসপত্রগুলো রাখতেন, যেমন বৃদ্ধ লোকের আগে রাখতেন। আর আমি ভাবলাম কিভাবে এই জগতে এমন হতে পারে যে সেই বেচারী বৃদ্ধা মহিলা সেই সিঁড়িতে চড়বেন। তাই আমি সেখানে গেলাম আর আমি বললাম, ঠাকুমা, আমি বললাম এখন আপনি দাঁড়ান, আমি উপরে যাব আর আপনাকে সাহায্য করব। উনি বললেন, তুমি একদিকে দাঁড়িয়ে থাকো। উনি সিঁড়ির উপর দিয়ে কাঠবিড়ালির মতো উঠে পড়লেন। উনি বললেন, আচ্ছা এসে পড়ো। আর আমি বললাম, ঠিক আছে ঠাকুরমা। আমি ভাবলাম, হে আমার ঈশ্বর, আমি যদি ওরকম হতাম, যদি আমার মধ্যে এতটা শক্তি থাকতো যেমনটা উনার 100 বছর বয়স হয়ে যাওয়ার পরে উনার মধ্যে ছিল। এখন তারপর আমার স্মরণে আছে যে আমি এই ছোট স্রোতের উপরে ছিলাম, আর আমার হাতে একটি পাথর ছিল, আর আমি সেটি মাটির উপরে এভাবে ফেলছিলাম। আমার ছোট ভাইকে এটা দেখানোর চেষ্টা করেছিলাম যে আমি কতটা শক্তিশালী ছিলাম। আর সেখানে একটি গাছের উপর একটি ছোট বৃদ্ধ রবিন পাখি ছিল, বসেছিল, আর সে চিচি করছিল আর এদিক ওদিক উড়ছিল, আর সে রবিন পাখিটি আমার সাথে কথা বলল, আমি এমনটা ভাবছিলাম। আর আমি ফিরলাম আর শুনলাম, আর সেই পাখিটি উড়ে গেল। আর একটি আওয়াজ বলে উঠল, তুমি তোমার জীবনের একটি বড় অংশ একটি শহরে কাটাতে চলেছ যার নাম হলো নিউ আলবানি। এই জায়গাটি ওখান থেকে 3 মাইল দূরে অবস্থিত, যেখানে আমি বড় হয়েছি। 1 বছর পর আমি এক এরকম স্থানে গিয়েছিলাম যার বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না যে আমি ওই স্থানে কখনো যাব বলে, নতুন আলবানি। জীবনের সমস্ত সময়গুলোতে কিভাবে সেই কথাগুলো, এখন দেখুন, আমার লোকেরা ধার্মিক ছিলেন না, আমার বাবা ও মা গির্জায় যেতেন না, এর আগে ওনারা ক্যাথলিক ছিলেন। আমার ছোট ভাস্তা আজ রাতে এখানেই কোথাও বসে আছে, এটা আমার অনুমান, আমি জানি না। সে একজন সৈনিক, আমি তার জন্য প্রার্থনা করছি। সে নিজে একজন ক্যাথলিক, এখনো ক্যাথলিকই আছে। আর গত সন্ধ্যায় যখন সে এখানে ছিল আর সে ঈশ্বরের সে বিষয়গুলি দেখে, সে ঠিক এই মঞ্চের উপরে দাঁড়িয়ে ছিল। সেখানে দাঁড়িয়ে বলেছিল, বিলকাকু, সে অনেক সময় ধরে বিদেশে ছিল, সে বলল, যখন আমি ওই বিষয়গুলো দেখলাম, বলল, এই বিষয়গুলো ক্যাথলিক গির্জায় ঘটিত হয় না। সে বলল, ওই বিলকাকু, আমি বিশ্বাস করি আপনি একদম ঠিক, সে বলল। আর অতএব আমি বললাম, প্রিয়, এটা আমি নই যে ঠিক, এ তো উনি যিনি ঠিক, বুঝলে, এ তো উনি যিনি ঠিক। আর অতএব সে বলল, আমি বললাম, মেলভিন, এখন আমি তোমায় এটা বলছি না যে তুমি কিছু করো না, কিন্তু তুমি তোমার সমস্ত মন দিয়ে প্রভুর সেবা করো, তুমি যেখানে যেতে চাও যাও, কিন্তু তুমি আপন হৃদয়ে তুমি নিশ্চিত হয়ে যাও যে যীশু নতুন রূপে তোমার হৃদয়ে জন্ম নিয়ে নিয়েছেন, বুঝলে, তারপর তুমি এরপর যে কোনো গির্জায় যেতে চাও তুমি যাও। এখন আমার আগের লোকেরা ক্যাথলিক ছিলেন, আমার বাবা আয়ারল্যান্ডবাসী ছিলেন আর আমার মাও আয়ারল্যান্ডবাসী ছিলেন। কেবল একটি বিষয় আয়ারল্যান্ডের রক্ত আমাদের বংশের কোনো এক ব্যক্তির মধ্যে ছিল না, আমার ঠাকুমা দক্ষিণ আমেরিকায় ইন্ডিয়ান ছিলেন, আমার মা প্রায় ওনার থেকে প্রায় অর্ধেক বংশধর ছিলেন। আর অতএব আবার আমি, আমার জন্য এটি আমাদের প্রজন্ম ছিল, 3 প্রজন্মের পর সেটা আপচা হয়ে যায়। সম্পূর্ণরূপে আয়ারল্যান্ডবাসী হওয়ার ক্ষেত্রে কেবল এটি একমাত্র ভাঙন ছিল। ওনাদের নাম হার্বি এবং ব্রানাম ছিল, আর তারপর পরবর্তীতে লায়ন্সরা ছিল, যারা তবুও আয়ারল্যান্ডীয় ছিল, আর তারপর তারা সকলেই ক্যাথলিক ছিলেন। কিন্তু আমরা শৈশবকালে একেবারেই কোনো ধর্মীয় প্রশিক্ষণ অথবা শিক্ষা পাইনি, কিন্তু সেই দানগুলি, যে দর্শনগুলো আমি ঠিক তখনই দর্শনগুলো দেখতাম ঠিক যেমন এখন দেখি, এটি ঠিক কথা। কেননা ঈশ্বরের অনুগ্রহ দান সকল ও তাহার আহ্বান অনুশোচনা রহিত, এটি ঈশ্বরের পূর্বজ্ঞানে হয়ে থাকে, ঈশ্বর কিছু করে থাকেন। জীবনের সমস্ত সময় আমি ওই বিষয়ে কিছু বলতে ভয় পেতাম। আপনারা আমার কাহিনী একটি ছোট পুস্তক যীশুখ্রিস্ট কাল আজ এবং সর্বদা এক আছেন এতে পড়ে থাকবেন। আমি মনে করি এই বিষয়টি কোনো পুস্তকে আছে, অন্য পুস্তকটিতে আছে, এটি কি ঠিক যিনি এই বিষয়টিকে এতে আছে সে নিয়মিত পুস্তকে যা এখন আমাদের কাছে আছে, এটিকে আমার জীবন কাহিনী পুস্তকে আছে, আমার মনে হয় এই বিষয়টি এতে আছে। তারপর যখন আমরা, এটি কি বিভৎস ব্যাপার নয়, আমার নিজের পুস্তকগুলো আমি নিজে সেগুলো কখনোই পড়িনি, কিন্তু অন্য এক ব্যক্তি সেগুলোকে লিখেছেন, আর তারপর এটি কেবল এমন এক বিষয় যা তারা সভাতে নিয়ে আসেন। আমি এই বিষয়গুলোর মধ্যে দিয়ে গিয়েছি, অতএব আমি সর্বদা অন্য এক বিষয়ে ঘটবার অপেক্ষা করছি, আর তারপর সেগুলো সত্যিই ভালো। আমি এখন ওগুলোর কিছু অংশ এদিক ওদিক থেকে পড়েছি যেমন যেমন আমি সুযোগ পেয়েছি। আর এখন সকল অবস্থায় যখন আমি একটি ছোট বালক ছিলাম, আপনারা জানেন যে কিভাবে সেই দর্শনগুলি আমার সাথে কথা বলেছিল। আমি প্রায় 7 বছর বয়স্ক ছিলাম আর বলেছিল, তুমি সুরাপান করবে না বা ধূমপান করবে না অথবা নিজের শরীরকে কোনোভাবে দূষিত করবে না। যখন তুমি বড় হয়ে যাবে তখন তোমার জন্য একটা কাজ আছে। আর আপনারা এই বিষয়টি সেই পুস্তকে পড়ে থাকবেন যে এটি বলা হয়েছিল। আচ্ছা, এটি ঠিক কথা। সর্বসময় আমার সাথে এসব ঘটতে থাকে। যখন আমি একজন সেবক হলাম, আচ্ছা, তখন এগুলো আবার আমার সাথে বাস্তবিকই সবসময় ঘটতে শুরু করলো। আর এক রাতে আমি আমার প্রভু যীশুকে দেখলাম। আমি বিশ্বাস করি যে আমি এই কথাটি পবিত্র আত্মার আঘাতে বলছি। প্রভুর দূত যিনি আসেন উনি প্রভু যীশু নন। সেই দর্শনে তিনি ওনার মতো দেখতে ছিলেন না, কারণ প্রভু যীশুর যে দর্শন আমি দেখেছিলাম তাতে তিনি একটি ছোট মনুষ্য ছিলেন। তিনি ছিলেন না। আমি বাইরে মাঠে ছিলাম, আমার বাবার জন্য প্রার্থনা করছিলাম, আর আমি ভিতরে ফিরে এলাম এবং বিছানায় চলে গেলাম। আর সেই রাতে আমি ওনার দিকে দেখলাম, আর আমি বললাম, ও ঈশ্বর, ওনাকে উদ্ধার করুন। আমার মায়ের আগেই উদ্ধার হয়ে গিয়েছিল, আর আমি ওনাকে বাপ্তিস্ম দিয়েছিলাম। তারপর আমি ভাবলাম, ও, আমার বাবা এত সুরাপান করে, আর আমি ভাবলাম আমি যদি ওনাকে প্রভু যীশুকে গ্রহণ করিয়ে দিতে পারি। আমি বাইরে গেলাম, সামনের ঘরের দরজার পাশে আমি একটি ছোট পুরনো বিছানায় শুয়ে পড়লাম, আর কেউ আমাকে বলল দাঁড়িয়ে পড়ো, আর আমি দাঁড়িয়ে পড়লাম, চলতে লাগলাম, আর আমার পিছনে যে মাঠ ছিল সেখানে চলে গেলাম। এই মাঠটি ব্রুমশেজ গাছ দিয়ে তৈরি ছিল, আর সেখানে আমার থেকে 10 ফিটের বেশি নয় এমন দূরত্বে এক ব্যক্তি দাঁড়িয়েছিলেন। উনি সাদা বস্ত্র পরেছিলেন, উনি এক ছোট আকারের ব্যক্তি ছিলেন। ওনার হাত এভাবে ভাঁজ করা ছিল, ওনার দাড়ি ছিল যেগুলো ছোট আকৃতির ছিল, ওনার চুল ঘাড় পর্যন্ত ছিল, আর উনি আমার থেকে দূরে অন্যদিকে তাকিয়েছিলেন। এইভাবে উনি এক শান্ত স্বভাব বিশিষ্ট আকৃতি মানুষ ছিলেন, কিন্তু আমি ওনাকে বুঝতে পারলাম না যে কিভাবে ওনার পা একটি পেছনে একটি ছিল, আর হাওয়া হচ্ছিল, ওনার বস্ত্র নড়ছিল, আর গাছপালাগুলো নড়ছিল। আমি ভাবলাম, এখন এক মিনিট দাঁড়াও। আমি নিজেকে একটু কামড়ে নিলাম। আমি বললাম, এখন আমি ঘুমিয়ে নই, আর আমি ভাঙলাম, আমি সেই শেষ গাছের একটি টুকরো ভাঙলাম। আপনারা জানেন আমি ওটা দিয়ে দাঁত খোঁচানোর একটা টুকরো বানালাম, আর সেটি আমার মুখে রাখলাম। আমি পেছনে ঘরের দিকে দেখলাম। আমি বললাম, না, আমি এখানে বাবার জন্য প্রার্থনা করছিলাম, আর কেউ আমায় বললেন যে বাইরে চলে এসো, আর এখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। আমি ভাবলাম উনাকে প্রভু যীশুর মতো মনে হচ্ছে। আমি ভাবলাম আমার আশ্চর্য লাগছে যে উনি কি তিনি। উনি কেবল সোজা ওই দিকে তাকিয়েছিলেন যেখানে এখন আমাদের ঘর আছে। অতএব আমি এইদিকে এটি দেখবার জন্য ঘুরলাম যে যদি আমি ওনাকে দেখতে পাই। আর আমি বললাম, এই বিষয়টি ওনাকে নড়ালো না। আর আমি ভাবলাম, আমি বিশ্বাস করি যে আমি ওনাকে ডাকবো। আর আমি বললাম, যীশু। আর যখন উনি এরকম করলেন, উনি এভাবে দেখলেন, এটাই আমার মনে আছে, উনি কেবল নিজের হাতগুলো এভাবে বিস্তার করলেন। পৃথিবীতে এরকম কোন চিত্রকর নেই যিনি সেই ছবিটি কখনো তৈরি করতে পারে, ওনার চেহারার গুণগুলোকে তৈরি করতে পারে। সবচেয়ে ভালো ছবি যা আমি দেখেছি তা হল হপম্যান দ্বারা তৈরি ছবি, যার নাম হল 33 বছর বয়সে খ্রিস্টের মস্তক। আমি সেই ছবিকে আমার সকল সাহিত্যে আর আমার ব্যবহার করা সকল জিনিসের মধ্যে লাগিয়েছি। এটা এই জন্য করেছি কারণ ছবিটি ঠিক তার মতো দেখতে লাগে, আর অতএব এটি দেখতে এতটাই নিকটতম যতটা নিকটতম ওটা হতে পারত। উনি একটি ব্যক্তির মতো লাগছিলেন যে যদি উনি কথা বলেন তবে জগৎ তার অন্তে চলে আসতে পারে, আর তবুও তার মধ্যে এতটা প্রেম ও দয়া ছিল যে যতক্ষণ না আপনি, আমি সেখানে দাঁড়িয়ে থাকলাম। আর দিনের আলোতে, আর আমি নিজেকে দিনের শুরুতে পেলাম যে আমার পাজামা ও জামা চোখের জলে ভিজে গিয়েছে। যখন আমি নিজেতে ফিরে এলাম তখন আমি সেই ব্রুমসেজ গাছের ক্ষেত্র দিয়ে ঘরে ফিরে এলাম। আমি এই কথাটি আমার এক সেবক বন্ধুকে বলেছিলাম। সে বলেছিল, বিলি, ওটা তোমায় পাগল করে দেবে। সে বলেছিল, ওটা তো শয়তান। আর বলেছিল, তুমি এই সমস্ত বিষয়ে নিজের সময়কে নষ্ট করো না। আমি সে সময় ব্যাপটিস্ট সেবক ছিলাম। আচ্ছা, আমি আমার এক বৃদ্ধ বন্ধুর কাছে গিয়েছিলাম। আমি নিচে বসে তাকে সেই বিষয়ে বলছিলাম। আমি বললাম, ভাই, আপনি এই বিষয়ে কি বলেন? সে বলল, আচ্ছা বিলি, আমি তোমায় বলি। সে বলল, আমি এটা বিশ্বাস করি যে যদি তুমি নিজের জীবনকে বাঁচাতে চাও তবে কেবল সেগুলি প্রচার করো যা বাইবেলে আছে, ঈশ্বরের অনুগ্রহ আর এই সমস্ত বিষয়। আমি ওই ধরনের কোনো কাল্পনিক বস্তুর পিছনে কখনো যাব না। আমি বললাম, মহাশয়, আমার উদ্দেশ্য কোনো কাল্পনিক বস্তুর পিছনে যাওয়া নয়। আমি বললাম, কেবল একটি বিষয় জানবার চেষ্টা করছি যে এগুলো কি। সে বলল, বিলি, অনেক বছর আগে মন্ডলিতে এইসব ব্যাপারগুলো হতো, কিন্তু বলল যখন প্রেরিতরা শেষ হয়ে গেল তখন এই ব্যাপারগুলো তাদের সাথে শেষ হয়ে গেছিল। আর বলল, এখন কেবল একটি কথা আছে যা আমাদের কাছে আছে, তা হল কেউ যদি এই প্রকারের কিছু দেখে, বলল, তাহলে এটা হলো প্রেতাত্মাবাদী এবং শয়তান। আমি বললাম, ও ভাই ম্যাককিনি, আপনার বলার অর্থ কি তাহলে এটাই? উনি বললেন, হ্যাঁ মহাশয়। আমি বললাম, হে ঈশ্বর, আমার প্রতি দয়া করুন। আমি বললাম, আমি ও ভাই ম্যাককিনি, আপনি কি আমার সাথে প্রার্থনা করবেন যেন ঈশ্বর আমার সাথে এটা কখনই হতে না দেন? আপনি জানেন যে আমি তাকে প্রেম করি, আর আমি এই বিষয়ে ভুল হতে চাই না। আমি বললাম, আপনি আমার সঙ্গে প্রার্থনা করুন। উনি বললেন, ভাই বিলি, আমি এটি করব। আর আমরা ওনার সেবক আবাসে ঠিক সেখানেই প্রার্থনা করলাম। আমি অনেক প্রচারকদের জিজ্ঞাসা করেছি, ওই কথাটি বেরিয়ে আসে। তারপর আমি ওনাদেরকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করতে ভয় পেতে লাগলাম, কারণ তারা এটা ভাবতে শুরু করলেন যে আমি একজন শয়তান, অতএব আমি ওরকম হতে চাইতাম না। আমি আমার হৃদয়ে জানতাম যে কিছু ঘটিত হয়েছে। এখন কেবল এটাই ছিল, আমার হৃদয়ে কিছু ছিল যা ঘটিত হয়েছিল, আর আমি কখনোই ওরকম হতে চাইতাম না। অতএব পরবর্তী বছরগুলোতে আমি প্রথম প্রথম একদিন ব্যাপটিস্ট মণ্ডলীতে, যেখানকার আমি সদস্য ছিলাম, সেখানে শুনলাম, আমি কাউকে বলতে শুনলাম, আপনাদের ওখানে যাওয়া উচিত ছিল, আর গত রাতে সেই পবিত্র কপটিতে গিয়ে শোনা উচিত ছিল। আর আমি ভাবলাম, পবিত্র কপটি? আর আমি আমার এক বন্ধু ওয়াল্ট জনসনকে, যে একজন বেস গায়ক ছিল, তাকে বললাম, ভাই ওয়াল্ট, ওটা কি বিষয় ছিল? সে বলল, পেন্টিকোস্টাল লোকদের একটি দল। আমি বললাম, কি? সে বলল, পেন্টিকোস্টাল লোকেরা। বলল, বিলি, যদি তুমি কখনো তাদের দেখতে পেতে। বলল, তারা মেঝেতে এইভাবে গড়গড়ি করছিল আর উপর নিচে লাফাচ্ছিল। আর বলল, তারা বলে যে তাদের অজানা ভাষায় কোনো ধরনের শব্দ উচ্চারণ করতে হয়, না হলে তারা উদ্ধার পায়নি। আমি বললাম, ওগুলো কোথায় হয়? ও বলল, একটি ছোট পুরনো তাম্বুর ভিতরে, ওখানে একটি সভায়, যা লুইসভিলের অপপ্রান্তে হচ্ছে। বলল, অশ্বেত লোকেরা স্বভাবতই। আর আমি বললাম, হুম হুম। আর সে বলল, ওখানে অনেক সাদা চামড়ার লোকেরাও আছে। আমি বললাম, তারাও কি এমনটাই করছিল? বলল, হ্যাঁ হ্যাঁ, তারাও ওরকম করছিল। আমি বললাম, এটা তো একটা হাস্যকর ব্যাপার যে লোকেরা ও ধরনের ব্যাপারে নিজেদেরকে জড়িয়ে নিচ্ছে। আমি বললাম, আচ্ছা, আমার অনুমান এই যে আমাদের মধ্যে ওই ব্যাপারগুলি হওয়াই উচিত। রবিবারে সেই সকাল আমি কখনোই ভুলতে পারবো না। সে লেবুর চোকলার একটি টুকরো খাচ্ছিল তার বধ হজমের কারণে, আর আমি কেবল এটা দেখতে পারি ঠিক যেমন গতকাল হয়েছিল। আর আমি ভাবলাম, বিড়বিড়ি করা, উপরে নিচে লাফানো, এরপর তারা কি ধরনের ধর্ম পেতে চলেছে? অতএব আমি এগিয়ে চললাম। ওই ঘটনার পর আমি এক বৃদ্ধ ব্যক্তির সাথে সাক্ষাৎ করলাম, যিনি হয়তো এখানে এই চার্চেই আছেন, অথবা তিনি চার্চে ছিলেন, যার নাম হলো জন রায়ান। আর আমি ওনার সাথে একটি জায়গাতে সাক্ষাৎ করলাম। উনি একজন বৃদ্ধ ব্যক্তি ছিলেন, যার লম্বা গোফ এবং চুল ছিল, আর তিনি হয়তো এখানেই আছেন। আমি ভেবেছিলাম তিনি এখানে দাউদের গৃহতে বেন্টন হারবার থেকে এসেছিলেন। আর ওনার লুইসভিলের কাছে একটি ছোট জায়গা ছিল, আমি তাদের খোঁজার চেষ্টা করছিলাম, আর তারা ওটাকে ভাববাদীদের বিদ্যালয় বলতো। আর আমি ভাবলাম যে আমি ওখানে যাব আর দেখব ওটা কি। আচ্ছা, আমি কাউকে লম্পচম্প করতে দেখিনি, কিন্তু তাদের কাছে একটু অদ্ভুত মতবাদ ছিল, আর এটাই সেই স্থান ছিল যেখানে আমি সেই বৃদ্ধ ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছিলাম। উনি আমি আমন্ত্রণ করেছিলেন যেন আমি সেখানে যাই। আমি ছুটির দিনে সেখানে গিয়েছিলাম, আর আমি সেখানে একদিন ছিলাম। আমি ওনার ঘরে ফিরে গিয়েছিলাম আর উনি চলে গিয়েছিলেন, আর উনি ইন্ডিয়ানাপোলিসে কোথাও ছিলেন। ওনার স্ত্রী বললেন, প্রভু ওনাকে ডেকেছেন। আমি বললাম, আপনি বলতে চাইছেন যে আপনি তাকে এমনি যেতে দিলেন? উনি বললেন, ওহ, তিনি ঈশ্বরের দাস। আমি শুনেছি যে সেই বৃদ্ধা কিছু সপ্তাহ আগে মারা গেছেন, আর উনি সকলের নিকটে সমর্পিত ছিলেন। ওহ, আমার ঈশ্বর, এরকমই এক স্ত্রী হওয়া উচিত। এটি সঠিক কথা, ঠিক হোক বা ভুল, সব অবস্থাতেই উনি ঠিক। আমি বললাম, আচ্ছা, আমি জানতাম যে তিনি এখন উনি ভাই রায়ান, আপনি কি এখানে আছেন? তিনি এখানে নেই, বছরা অন্যদিন তিনি এখানে ছিলেন, তাই নয় কি? আচ্ছা, তিনি যা কিছু পেতেন কেবল তা দিয়ে জীবন নির্বাহ করতেন, আর ঘরে খাবার জন্য উনার কাছে কিছু ছিল না। এটা সঠিক কথা। আমি পুকুর থেকে কিছু মাছ ধরেছিলাম, আর মিশিগানের ডোবা থেকে ধরেছিলাম, আর আমি ফিরে আসি, আর আমি সেই স্থানে ফিরে আসি, আর মাছ রান্না করবার জন্য ঘরে উনার কাছে লার্ড বা রান্নার জন্য চর্বি বা তেল ছিল না, যা দিয়ে উনি মাছগুলো রান্না করতে পারেন। আর আমি বললাম, ঘরে কিছু না থাকাতেও তিনি আপনাকে ছেড়ে চলে গেলেন? বললেন, ওহ, উনি যে ঈশ্বরের দাস, ভাই বিল। বললেন উনি, আর আমি ভাবলাম, আপনার বৃদ্ধা হৃদয় আশীর্বাদযুক্ত হোক ভাই, আমি ঠিক আপনার সঙ্গে দাঁড়িয়ে থাকবো। এটি সঠিক কথা, আপনি আপনার স্বামীর জন্য খুব চিন্তা করেন। আমি এই বিষয়ে আপনার সাথে জুড়তে এবং আপনার সাথে দাঁড়িয়ে থাকবার জন্য প্রস্তুত আছি। এটি সঠিক কথা, আজ আমাদের এই ধরনের আরো স্ত্রীদের প্রয়োজন, আর এই ধরনের আরো পুরুষ প্রয়োজন যারা নিজেদের স্ত্রীদের বিষয়ে এরকম চিন্তা করে। এটি সঠিক কথা, আমেরিকা আরো উত্তম হয়ে যাবে যদি স্বামী ও স্ত্রী এইভাবে মিলেমিশে থাকে। সে ঠিক হোক বা ভুল, ওনার সাথে থাকুন, তখন অনেক বিবাহ বিচ্ছেদ বন্ধ হয়ে যাবে। আর আমরা সেখানে গেলাম, তারপর আমি এগিয়ে গেলাম, আর বাড়ি ফিরে যাওয়ার সময় এটি একটি বিচিত্র ব্যাপার ছিল, আমি মিসওয়াক হয়ে এসেছিলাম, আর আমি এখন ছোট ছোট পুরনো গাড়িগুলো দেখলাম যেগুলো রাস্তার উপরে চলছিল, যেগুলোর নাম, ওগুলোর উপর বড় চিহ্ন লাগানো ছিল যেগুলোতে কেবল যিশু এরকম লেখা ছিল। আমি ভাবলাম, এটি কি কেবল যিশু? এটি কোনো ধার্মিক বিষয় হবে। আর আমি সেখানে গেলাম, আর সাইকেলগুলোতে কেবল যিশু লেখা ছিল, ক্যাডিলাক, মডেল টি-ফোর্ড গাড়ি, আর সব রকমের গাড়ি ছিল, আর তাদের উপর কেবল যিশু লেখা ছিল। আমি ভাবলাম, আমার আশ্চর্য লাগছে যে এগুলো কি। অতএব আমি সেগুলোর পিছনে গেলাম, আর এটি জানতে পারলাম যে সেটি একটি ধর্মীয় সভা ছিল। সেখানে 1500 থেকে প্রায় 2000 লোক ছিল, আর আমি শুনলাম যে সবাই চেল্লাচ্ছিল আর উপর নিচে লাফাচ্ছিল আর এসব পড়ছিল। আমি ভাবলাম, এখানে আমি দেখলাম যে পবিত্র কপটি কারা। অতএব আমার কাছে আমার পুরনো ফোর্ড গাড়ি ছিল, আপনারা জানেন, যার বিষয়ে আমি দাবি করতাম যে সেটি এক ঘন্টায় 30 মাইল চলতে পারে, 15 এদিক আর 15 ওদিক, যেতে আর আসতে। অতএব আমি সেটি একদিকে করলাম। আমি যখন আমি গাড়ি দাঁড় করবার স্থান পেয়ে গেলাম আর রাস্তায় পুনরায় ফিরে গেলাম, ভিতরে গেলাম, চারিদিকে তাকালাম, আর সকলেই যারা দাঁড়াতে পারত তারা দাঁড়িয়ে পড়েছিল। আমাকে তাদের মাথার উপর দিয়ে দেখতে হচ্ছিল, আর তারা চিল্লাচ্ছিল, লাফাচ্ছিল আর পড়ে যাচ্ছিল, আর এরকমই কার্য করছিল। আমি ভাবলাম, উ এনারা কি ধরনের লোক, কি ব্যাপার। কিন্তু যত বেশি আমি সেখানে দাঁড়িয়েছিলাম আমার তত বেশি সেখানে ভালো লাগছিল। আমি ভাবলাম, এটি খুবই ভালো মনে হচ্ছে। আমি ভাবলাম, ওই লোকগুলোর সাথে কোনো সমস্যা নেই বলেই মনে হচ্ছে, ওনারা পাগল নন। আমি তাদের কিছুজনের সাথে কথা বলেছিলাম, অতএব তারা ভালো লোকই ছিলেন। অতএব আমি বললাম, আচ্ছা, এখন এটি সেই সভা ছিল যেখানে আমি সেই রাতে গিয়েছিলাম আর সারা রাত সেখানে ছিলাম, আর দ্বিতীয় রাতে আমি ভিতরে গেলাম, আর আপনারা আমার এই বিষয়টি আমার জীবন কাহিনীতে শুনে থাকবেন। আমি মঞ্চে 150 জন লোকের সাথে ছিলাম, বা প্রায় 200 জন সেবক ছিল, আর হতে পারে তার চেয়েও বেশি জন। আর তারা প্রত্যেকের কাছে এটা চাইছিল যেন সবাই উঠে দাঁড়ায় আর বলে যে সে কোথা থেকে এসেছে। আর আমি বললাম, প্রচারক উইলিয়াম ব্রানাম, জেফারসনভিলে। আর আমি বসে পড়লাম, ব্যাপটিস্ট আর অমুক আর বসে পড়লাম, প্রত্যেকেই বলছিল যে তারা কোথা থেকে এসেছে। অতএব পরের দিন সকালে যখন আমি সেখানে ভিতরে গেলাম, সেই রাতে আমি সারা রাত মাঠে শুয়েছিলাম, আর আমার প্যান্টটি ফুট গাড়ি দুটি সিটের নিচে দাবিয়ে রেখেছিলাম, আপনারা জানেন। আর আমি হালকা কাপড়ে তৈরি একটি প্যান্ট আর ছোট একটি টি শার্ট সেখানে ছিল, আপনারা জানেন। অতএব পরের দিন সকালে আমি সভাতে গেলাম, আমি ছোট টি শার্ট পরে সেখানে ছিলাম। আমার কাছে $3-এর বেশি টাকা ছিল না, আর ঘরে ফেরার জন্য আমার পর্যাপ্ত পেট্রোলের দরকার ছিল, আর আমি নিজের জন্য কিছু রোল কিনেছিলাম যা পুরনো ছিল, আপনারা জানেন, কিন্তু আমি ঠিক ছিলাম। আর আমি একটি জলের স্রোতের কাছে গেলাম, নিজের জন্য এক গ্লাস জল নিলাম, আপনারা জানেন, আর তা খুবই ভালো ছিল। আর আমি সেগুলো কিছুটা ডুবিয়ে নিয়ে আমার প্রাতরাশ সারলাম। এখন আমি ওনাদের সাথে খেতে পারতাম, এখন ওনারা দিনে 2 বার খেতেন, কিন্তু আমি দানপাত্রে কিছুই দিতে পারিনি। অতএব আমি ওনাদের কাছে পরাশ্রয়ী ব্যক্তির মতো থাকতে চাইছিলাম না। অতএব আবার আমি সেই সকালে ভিতরে গেলাম। ওনারা বললেন, আমার কেবল এই কথাটির এই ভাগটি বলতে হবে। আর অতএব সেই সকালে সেখানে গেলাম, আর ওনারা বললেন, আমরা উইলিয়াম ব্রানামকে খুঁজছি, যিনি একজন যুবক প্রচারক, যিনি গত রাতে মঞ্চে এসেছিলেন, উনি একজন ব্যাপটিস্ট। বললেন, আমরা চাই যে উনি এই সকালের বার্তা নিয়ে আসেন। আমি দেখলাম যে সেই দলের লোকেরা আমায় নিয়ে অনেক টানাটানি করতে চলেছে, আমি ব্যাপটিস্ট বলে। অতএব আমি একরকম তাড়াতাড়ি করে সিটে বসে পড়লাম। আমি হালকা কাপড়ের প্যান্ট আর টি শার্ট পরেছিলাম, আপনারা জানেন, আর আমরা যাজকীয় কাপড় পরতাম। অতএব এইভাবে সিটের উপরে বসেছিলাম। ওনারা 2-3 বার জিজ্ঞাসা করলেন, আর আমি এক অশ্বেত ব্যক্তির কাছে বসেছিলাম। আর যে কারণে ওনারা এই সভাটি উত্তর দিকে আয়োজন করেছিলেন তা হল, দক্ষিণ প্রান্তে তখন আবার পৃথকীকরণ চলছিল, অতএব ওনারা এটি দক্ষিণে করতে পারতেন না। অতএব আমার আশ্চর্য লাগছিল যে কেবল যিশু এই ব্যাপারটি কি। আর আমি ভাবলাম, যতক্ষণ এটা যিশু আছে তো এটা ঠিক আছে। অতএব এতে কিছু আসে যায় না যে সেটা ওটা কিভাবে ছিল, কেবল যতক্ষণ তার নাম সেখানে আছে। অতএব আমি সেখানে কিছু সময় পর্যন্ত বসে থাকলাম আর ওনাদের দেখতে থাকলাম। অতএব ওনারা 2-3 বার আমার নাম ডাকলেন, আর এই অশ্বেত ভাইটি আমার দিকে তাকালেন। উনি বললেন, আপনি কি ওনাকে জানেন? আমি ওখানে সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গিয়েছিল। আমি সেই ব্যক্তিকে মিথ্যা বলতে পারতাম না, আমি মিথ্যা বলতে চাইতাম না। আমি বললাম, দেখুন ভাই, আমি ওনাকে জানি। উনি বললেন, আচ্ছা, আপনি গিয়ে তাকে ডেকে নিয়ে আসুন। আমি বললাম, আচ্ছা, আমি আপনাকে বলছি ভাই, আমি বললাম, আমি তিনি, কিন্তু আপনি দেখুন। আমি বললাম, দেখুন, আমি এই হালকা কাপড়ের প্যান্ট, ওখানে উপরে যান। আর আমি বললাম, না, আমি ওখানে উপরে যেতে পারি না। আমি বললাম, এই প্যান্টের সাথে এইভাবে আর এই ছোট টি শার্ট পরা অবস্থায়। বললেন, ওনারা এই বিষয়ে অত কিছু ভাবেন না যে আপনি কাপড় কিভাবে পরেছেন। আর আমি বললাম, আচ্ছা, দেখুন, আপনি এই কথাটি বলবেন না, আপনি শুনলেন? আমি বললাম, বুঝলেন, আমি এই হালকা কাপড়ের প্যান্ট পরে আছি, আমি উপরে ওখানে যেতে চাই না। বলল, কেউ কি জানেন উইলিয়াম ব্রানাম কোথায় আছে? উনি বললেন, উনি এখানে আছেন, উনি এখানেই আছেন। হে আমার ঈশ্বর, আমার চেহারা লাল হয়ে গিয়েছিল, আপনারা জানেন, আর আমি কোনো টাইও পরেছিলাম না, আপনারা জানেন, আর এই ছোট পুরনো টি শার্ট, আপনারা জানেন, আর সেটির এরকম ছোট হাতা ছিল। আর নিজের লজ্জায় জলজল করা কানের সাথে আমি ওপর পর্যন্ত হেঁটে গেলাম, আমি কখনো মাইকের কাছাকাছি যাইনি। আর অতএব আমি সেখানে উপরে প্রচার করতে আরম্ভ করলাম, আর আমি একটি মূল পাঠ নিলাম, আর সেটা কখনোই ভুলতে পারবো না। ধনী ব্যক্তিটি নিজের চোখ নরকের দিকে করলো, আর তারপর সে চেল্লালো, আমি অনেকবার এই ছোট 3টি বিষয়ে এভাবে প্রচার করেছিলাম, এসো এক ব্যক্তিকে দেখো, আপনি কি এই বিষয়ে বিশ্বাস করেন? অথবা তারপর সে কাঁদল। আর আমি বলতে থাকলাম, কোনো ফুল ছিল না, আর তারপর সে কাঁদল। কোনো প্রার্থনা সভা নেই, আর তারপর সে কাঁদল। কোনো শিশু ছিল না, আর তারপর সে কাঁদল। কোনো গান নেই, আর তারপর সে কাঁদল। তারপর আমি কাঁদলাম। অতএব যখন সবকিছু শেষ হয়ে গেল, কেন, ও আমার ঈশ্বর, ওনারা কেবল, ওনারা সকলে আমার চারদিকে ছিলেন, ওনারা এটা চাইছিলেন যেন আমি ওনাদের জন্য আরো সভা করি। আর আমি ভাবলাম, হয়তো আমি একজন পবিত্র কপটি। বুঝলেন, ওনারা এত ভালো লোক ছিলেন। আর আমি সেখানে বাইরে হেঁটে গেলাম, এক ব্যক্তি ছিলেন যিনি এমন একজোড়া জুতো আর টুপি পরে এসেছিলেন যা সাধারণত রাখাল বালকেরা পরে থাকে। আমি বললাম, আপনি কে? উনি বললেন, আমি অমুক ব্যক্তি, টেক্সাস থেকে আসা একজন প্রাচীন। আমি ভাবলাম আচ্ছা ওনাকে দেখাচ্ছে। আরও একজন ব্যক্তি সেই ছোট নিউ ইয়র্কের প্যান্ট পরে হেঁটে এলেন। আপনারা জানেন ওনারা ওই রকম প্যান্ট পরে গলফ খেলে থাকেন। আর উনি এক ছোট জার্সি সোয়েটার পরে এলেন। উনি বললেন, আমি ফ্লোরিডা থেকে আসা অমুক অমুক শ্রদ্ধেয় সেবক, আপনি কি করবেন? আমি ভাবলাম, ছেলেরা, আমি হালকা প্যান্ট আর টি শার্টের সাথে বেশ নিজের ঘরের মতোই অনুভব করছি। ওটা এক বেশ ভালো ব্যাপার ছিল। অতএব আপনারা ওই বিষয়ে আমার জীবন কথা শুনেছেন। অতএব আমি এখানে থামবো আর আপনাদের কিছু এমন কথা বলবো যা আমি আপনাদের আগে কখনো বলিনি। প্রথম কথা যা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমি ওই কথাটি ছেড়ে দিতে যাচ্ছিলাম। আমি আমার জীবনে এই কথাটি জনগণের মধ্যে কখনো বলিনি। যদি আপনারা এটি প্রতিজ্ঞা করেন যে আপনারা আমায় প্রেম করবেন আর আমার এই কথাটি বলবার পর ঠিক ততটাই প্রেম করবার চেষ্টা করবেন যতটা এই কথা বলবার আগে করতেন, আপনাদের হাত ওঠান। ঠিক আছে, এটি আপনাদের প্রতিজ্ঞা, আমি এই কথাটি ধরে রাখার জন্য আপনাদের সাহায্য করব। সেই রাতে ওই সবাই বসে যখন তারা সেই গানগুলো গাইছিল, ওনারা নিজেদের হাত দিয়ে তালি বাজাচ্ছিলেন আর তারা গাইত। আমি সেই ছোট গানটি গাইত, আমি জানি যে সেটা রক্ত ছিল, আমি জানি যে সেটা রক্ত ছিল। আর তারা বারান্দার সামনে পিছনে দৌড়াত আর সবকিছু করত, আর তারা চিল্লাত আর প্রভু স্তুতি করত। আমি ভাবলাম এই কথাটি শুনতে আমার খুব ভালো লাগে। আর তারা সবসময় প্রেরিতদের কার্য, প্রেরিতদের কার্য 2:4, প্রেরিতদের কার্য 2:38, প্রেরিতদের কার্য 10:49 উল্লেখ করছিলেন। আমি ভাবলাম বলতে গেলে এ তো বাক্য, আর আমি কেবল ওরকম হতে আগে কখনো দেখিনি। কিন্তু ওহ, আমার হৃদয় জ্বলছিল। আমি ভাবলাম এটা অদ্ভুত। যখন আমি তাদের সাথে প্রথমবার সাক্ষাৎ করেছিলাম, আমি ভেবেছিলাম যে ওনারা পবিত্র কপটী। আর আমি ভাবলাম ও আমার ঈশ্বর, এখন তো তারা স্বর্গদূতের এক দল, বুঝলেন? আমি আমার ভাবনা একদম বদলে ফেললাম। অতএব পরের দিন সকালে যখন প্রভু আমায় সভাগুলি করবার এক মহান সুযোগ দিলেন, আমি ভাবলাম ও আমার ঈশ্বর, আমি এই লোকদের দলের সঙ্গে থাকবো। এরা নিশ্চয়ই তাই হবে যেমন তারা এটা বলে থাকতো, চিৎকার করনে বালা মেথডিস্ট। আমি কেবল কিছুটা আরো আগে এগিয়ে গেলাম। আমি ভাবলাম হয়তো এটাই সেই ব্যাপার হবে। অতএব আমি ভাবলাম আচ্ছা, আমি ওই ব্যাপারে নিশ্চিত ছিলাম। ও, ওনাদের বিষয়ে কিছু ব্যাপার আছে যা আমার ভালো লাগে। ওনারা নম্র আর সুমধুর ছিলেন। অতএব একটি বিষয় ছিল যা আমি বুঝতে পারিনি, তা হলো অন্য ভাষায় কথা বলা। সেই বিষয়টি আমার চিন্তায় ফেলে দিয়েছিল। আর আমি এক ব্যক্তি ছিলেন, উনি এখানে বসেছিলেন আর একজন ওখানে বসেছিলেন, আর ওনারা সেই দলের নেতা ছিলেন। এই ব্যক্তি দাঁড়িয়ে পড়তেন আর অন্য ভাষায় কথা বলতেন, আর অপর ব্যক্তি তার অনুবাদ করে দিতেন আর সবার বিষয়ে আর এরকমই সব বিষয় বলতেন। আমি ভাবলাম ও আমার ঈশ্বর, ওটা কি ব্যাপার, আমাকে ওই ব্যাপারটা একবার পড়ে দেখতে হবে। অতএব তারা অদল বদল করলো আর আত্মা এর উপর পড়লো এবং ওর উপর পড়লো, আর প্রত্যেক অন্য ভাষায় কথা বলতে লাগলো আর তার অনুবাদ করতে লাগলো, বাকি মণ্ডলীও বলতে লাগলো। কিন্তু এরকম মনে হচ্ছিল না যে এই দুই ব্যক্তির মতো তাদের অনুবাদ আসছিল। এখন আমি দেখলাম যে তারা দুজনে একসাথে পাশাপাশি বসেছিলেন। আমি ভাবলাম ও আমার ঈশ্বর, ওনাদের তো স্বর্গদূত হওয়াই উচিত। অতএব ওখানে পিছনে বসে এই বিষয়গুলি যা কিছু ছিল আপনারা জানেন, যা আমি বুঝে উঠতে পারতাম না সেগুলি আমার কাছে প্রকাশ হয়ে যেত। আর কোনো কথা জানবার জন্য আমার কাছে একটা পদ্ধতি ছিল, যদি প্রভু চান যে আমি সেটা জানি। আর আমি না জনসমক্ষে এটা আগে কখনো বলিনি। যদি আমি বাস্তবিক কোনো কথা জানতে চাই, প্রভু সাধারণত ওই বিষয়গুলি বলে দেন। আত্মিক দান এই জন্যই দেওয়া হয়েছে, আপনারা বুঝতে পারলেন? অতএব আপনি কেবল লোকদের মাঝে ওই বিষয়গুলো রাখতে পারেন না, এটি সুরের সামনে নিজের মুক্ত ছড়ানোর মতো ব্যাপার হয়ে যায়। এটি শুদ্ধ পবিত্র বিষয় আর আপনি সেই বিষয়টি করতে চান না। অতএব ঈশ্বর আমায় দায়ী করবেন, যেমন ভাইদের সাথে আর এভাবেই লোকদের সাথে কথা বলতে হয়। আমি এক ভাইয়ের বিষয়ে মন্দ কথা খুঁজবার চেষ্টা করব না। একবার আমি এক ব্যক্তির সাথে টেবিলে বসেছিলাম, উনি তার হাতটি আমার চারিদিকে উঠে বললেন, ভাই ব্রানাম, আমি আপনাকে ভালোবাসি আর আমি এই বিষয়টি অনুভব করেছিলাম যে কিছু চলছিল। আমি ওনার দিকে তাকালাম, তিনি আমাকে ওটা বলতে পারতেন না, আমি জানতাম তিনি ওটা করতেন না, বুঝলেন? কারণ ওখানেই ওটা ছিল। যদি পূর্ণরূপে কোনো কপটি থেকে থাকে তবে উনি তাই ছিলেন, বুঝলেন? আর সেখানে উনি আমার চারিদিকে হাত রেখে বসেছিলেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে আর আমি চলে গেলাম। আমি ওই বিষয়টি জানতে চাইছিলাম না, আমি কেবল তাকে ওইভাবেই জানতে চাইব যেমনভাবে আমি তাকে জানি, এক ভাইয়ের মতো। আর ওই বিষয়টি ওখানেই ছেড়ে দেব, ঈশ্বরকেই বাকি কাজ করতে দিতে চাইব, বুঝলেন? আর আমি চাই না, জানি না, ওই বিষয়গুলো আমি জানতে চাই না। আর অনেকবার এই বিষয়গুলো এগুলোকে বলে মণ্ডলিতেই হয় না, আমি এক ঘরে বসে থাকবো, রেস্তোরাঁয় বসে থাকবো আর পবিত্র আত্মা আমায় বিষয়গুলি বলে থাকেন যে কি ঘটতে চলেছে। যে লোকেরা ঠিক এখানে আছেন ওনারা জানেন এগুলো যে সত্য কথা। আমি আমার ঘরে বসে থাকি আর আমি বলি এখন সতর্ক থেকো, কিছু সময় পরে একটা গাড়ি আসবে, উনি অমুক অমুক ব্যক্তি হবেন, ওনাদের ভিতরে নিয়ে যেও, কারণ প্রভু বলেছেন ওনারা এখানে আসবেন। যখন আমরা রাস্তার ওপারে যাব সেখানে অমুক অমুক ঘটনা ঘটবে, ওখানে ওই চৌরাস্তায় নজর রেখো কারণ তুমি প্রায় ধাক্কা খেতে চলেছ, আর কেবল দেখুন যে ওভাবেই এটা হয় কিনা, বুঝলেন? প্রত্যেকবার সঠিকভাবে ওভাবেই হয়ে থাকে। অতএব আপনি নিজেকে ওই বিষয়ে অত বেশি জড়াবেন না, কারণ আপনি এটা এটা আপনি সেটাকে ব্যবহার করতে পারেন, এটি ঈশ্বরের দান। কিন্তু আপনাকে এটা লক্ষ্য রাখতে হয় যে আপনি সেটার সাথে কি করেন, ঈশ্বর আপনাকে দায়ী করবেন। মসীকে দেখুন, মোশে ঈশ্বরের প্রেরিত ব্যক্তি ছিলেন। আপনারা কি এটা বিশ্বাস করেন? প্রথম থেকে নিরূপিত, প্রথম থেকে অভিষিক্ত, আর তাকে ভাববাদী বানানো হয়েছিল, আর ঈশ্বর তাকে ওখানে বাইরে পাঠিয়েছিলেন, বলেছিলেন যাও পাথরকে গিয়ে বলো, যখন সেটাকে মারা হয়েছিল বলেছিলেন যাও পাথরকে গিয়ে বলো আর সে জল নিয়ে আসবে। কিন্তু মোশে ক্রুদ্ধ ছিল, সেখানে দৌড়ে গেল এবং পাথরে আঘাত করলো, জল বেরোলো না। সে সেটিকে আবার আঘাত করলো, বলল তোমরা বিদ্রোহী লোকেরা, তোমাদের জন্য আমাদেরকে এই পাথর থেকে জল বের করে আনতে হবে। আপনারা বুঝলেন যে ঈশ্বর কি করেছিলেন? জল এলো, কিন্তু বললেন মোশে তুমি এখানে উপরে উঠে এসো। এটি ওই বিষয়টির অন্ত ছিল, বুঝলেন? আপনাদের সেই কথাগুলোর উপর ধ্যান দিতে হয়। অতএব আপনি সেই আত্মিক দানের সাথে কি করেন? কেবল একজন প্রচারকের মতো, এক উত্তম প্রভাবশালী প্রচারকের মতো, এবং যদি সে বাইরে যায় এবং কেবল দানগুলো এবং পয়সা ওঠানোর জন্য প্রচার করে, ঈশ্বর তাকে ওই বিষয়ের জন্য দায়ী করবেন। এটি ঠিক কথা। আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি সেই আত্মিক দানগুলোর সাথে কি করেন। অথবা আপনি কোনো বড় প্রতিষ্ঠা পাবার চেষ্টা করছেন, অথবা কোনো মন্ডলীর জন্য বড় নাম পাবার চেষ্টা করছেন, বা নিজের জন্য বড় নাম পাবার চেষ্টা করছেন। আমি বরং 2 অথবা 3 রাতে সভা করতে পছন্দ করব, এর অন্য কোথাও গিয়ে পরিশ্রম করব, আর নম্র হয়ে থাকব, দীন হয়ে থাকব। আর আপনারা জানেন যে আমি কি বলতে চাইছি। হ্যাঁ মহাশয়, সর্বদা নিজের স্থানে স্থির থাকুন, যেখানে ঈশ্বর তার হাত আপনার উপরে রাখতে পারেন। স্মরণ রাখবেন, এটি এখন ভেতরের জীবন। অতএব এই দিন আমি ভাবলাম আমি হেঁটে উপরে যাব, আর আমি কেবল ওই লোকগুলোর ব্যাপারে এত বেশি ব্যাকুল ছিলাম, আমি ভাবলাম আমি ওই লোকগুলোর ব্যাপারে অনুসন্ধান করব। যখন সভা শেষ হয়ে গেল আর আমি বাইরে প্রাঙ্গণে তাদেরকে দেখতে থাকলাম, আমি চারদিকে দেখলাম, আমি তাদের মধ্যে একজনকে পেয়ে গেলাম। আমি বললাম মহাশয় আপনি কেমন আছেন? উনি বললেন আপনি কেমন আছেন? বললেন আপনি কি সেই যুবক প্রচারক যিনি আজ সকালে প্রচার করছিলেন? আমি বললাম আমি তখন 23 বছর বয়স্ক। আমি বললাম হ্যাঁ মহাশয়। আর উনি বললেন আপনার নাম কি? আমি বললাম ব্রানহাম। আর আমি বললাম আপনার? আর উনি ওনার নাম আমায় বললেন। আর আমি ভাবলাম আচ্ছা, এখন যদি আমি কেবল তার আত্মার সাথে যোগাযোগ করতে পারি। আর তবুও আমি এটি জানতে পারছিলাম না যে এই ব্যাপারটি কিভাবে হচ্ছিল। আর আমি বললাম আচ্ছা মহাশয় বলুন। আমি বললাম আপনাদের কাছে বিশেষ একটা ব্যাপার আছে যা আমার কাছে নেই। উনি বললেন যখন থেকে আপনি বিশ্বাস করেছেন আপনি কি পবিত্র আত্মা পেয়েছেন? আমি বললাম আচ্ছা আমি ব্যাপটিস্ট। উনি বললেন কিন্তু যখন থেকে তুমি বিশ্বাস করেছো তুমি কি পবিত্র আত্মা পেয়েছো? আর আমি বললাম আচ্ছা ভাই আপনি কি বলতে চাইছেন? আমি বললাম আমি সেটা পাইনি যা আপনারা সবাই পেয়েছেন, আমি সেটাই জানি। আমি বললাম কারণ আপনারা যা পেয়েছেন তা খুব শক্তিশালী মনে হচ্ছে। অতএব বললেন আপনি কি কখনো অন্য ভাষায় কথা বলেছেন? আর আমি বললাম না মহাশয়। বললেন আমি আপনাকে শীঘ্রই বলে দিচ্ছি যে আপনি পবিত্র আত্মা পাননি। আর আমি বললাম আচ্ছা যদি পবিত্র আত্মা পাওয়ার জন্য ওই বিষয়টা জরুরি হয়ে থাকে তবে আমি তা পাইনি। আর অতএব উনি বললেন আচ্ছা যদি আপনি অন্য ভাষায় কথা বলেননি তবে আপনি তাকে পাননি। আর সেই কথোপকথনকে ওইভাবে চালু রেখে আমি বললাম আচ্ছা আমি তাকে কোথায় পেতে পারি? বললেন আপনি ওখানে ওই ঘরটিতে যান আর পবিত্র আত্মার অন্বেষণ করুন। আর আপনারা জানেন আমি ওনাকে দেখতে থাকলাম। উনি জানতেন না যে আমি কি করছিলাম, কিন্তু উনি আমি জানতাম যে ওনার কাছে এক বিচিত্র অনুভূতি ছিল, কারণ তিনি যখন আমায় দেখছিলেন ওনার চোখ কিছুটা অভিব্যক্তিহীন হয়ে গেছিল। আর উনি কিন্তু উনি বাস্তবিক খ্রিস্টান ছিলেন, উনি পূর্ণরূপে 100% খ্রিস্টান ব্যক্তি ছিলেন। এটি ঠিক কথা। আচ্ছা আমি ভাবলাম ঈশ্বরের স্তুতি হোক এখানে সেই ব্যাপারটি আছে, আমায় ওই বেদির উপরে কোথাও যাওয়া প্রয়োজন। আমি বাইরে গেলাম, চারিদিকে দেখলাম, আমি ভাবলাম আমি অন্য ব্যক্তিটিকেও খুঁজব। আর যখন আমি তাকে খুঁজে পেয়ে গেলাম আর ওনার সাথে কথা বলতে লাগলাম, আমি বললাম মহাশয় আপনি কেমন আছেন? উনি বললেন আপনি কোন মণ্ডলীর সাথে যুক্ত আছেন? উনি বললেন তারা আমায় বলেছিল যে আপনি একজন ব্যাপটিস্ট। আমি বললাম হ্যাঁ। আর উনি বললেন আপনি এখনো পর্যন্ত পবিত্রতা পাননি, আপনি পেয়েছেন কি? আমি বললাম আচ্ছা আমি জানি না। বললেন আপনি কখনো অন্য ভাষায় কথা বলেছেন? আমি বললাম না মহাশয়। বললেন আপনি তাকে পাননি? আর আমি বললাম আচ্ছা আমি জানি যে আমি সেটা পাইনি যা আপনারা সকলে পেয়েছেন, আমি ওই ব্যাপারটা জানি। আর আমি বললাম কিন্তু ভাই আমি বাস্তবিকই তাকে পেতে চাই। উনি বললেন আচ্ছা ওখানে পুকুর তৈরি আছে। আমি বললাম আমার বাপতিস্ম হয়ে গেছে, কিন্তু আমি বললাম আমি সেইটি পাইনি যা আপনারা সকলে পেয়েছেন। আমি বললাম আপনাদের কাছে কিছু এমন জিনিস আছে যা আমি বাস্তবিক রূপে পেতে চাই। আর উনি বললেন আচ্ছা এটি উত্তম কথা, আমি ওনাকে ধরতে চাইছিলাম, আপনারা বুঝলেন। আর যদি আমি যখন অবশেষে তার আত্মাকে ধরে ফেললাম, এখন ইনি দ্বিতীয় ব্যক্তি ছিলেন। যদি আমি কোনো পতিত কপটির সাথে কখনো কথা বলেছি তবে তাদের মধ্যে উনি ছিলেন একজন। উনি থাকছিলেন, ওনার স্ত্রী একজন কালো চুলওয়ালা স্ত্রী ছিলেন, তিনি একজন সোনালী চুলওয়ালা স্ত্রীর সাথে থাকছিলেন, আর তার দ্বারা ওনার কাছে 2টি সন্তান ছিল। উনি সুরা পান করতেন, গাল বন্ধ করতেন, সুরার দোকানে ঘোরাঘুরি করতেন, আর সব কিছু করতেন, আর তথাপি উনি ভিতরে ছিলেন আর অন্য ভাষায় কথা বলছিলেন আর ভবিষ্যৎবাণী করছিলেন। তারপর আমি বললাম প্রভু আমায় ক্ষমা করো, আমি ঘরে চলে গেলাম। এটি ঠিক কথা। আমি বললাম আমি কেবল যাব, আমি ওই ব্যাপারটি বুঝতে পারিনি। এরকম মনে হচ্ছিল আশীর্বাদযুক্ত পবিত্র আত্মা নেমে আসছিল আর সেই কপটীদের উপরে নেমে আসছিল। আমি বললাম এরকম হতে পারে না, ব্যাস এটাই কথা। এই লম্বা সময় আমি পড়ছিলাম আর কাঁদছিলাম, এমন ভাবলাম যে যদি আমি তাদের সাথে বাইরে যাই তাহলে হয়তো আমি জানতে পারবো যে ওগুলো কি। এখানে একজন আছে, একজন প্রকৃত খ্রিস্টান, আর দ্বিতীয় জন একজন প্রকৃত কপটী। তারপর আমি ভাবলাম ওই বিষয়টি কি। ও, আমি বললাম ঈশ্বর, হতে পারে আমার কিছু ভুল আছে। আর মৌলবাদী হওয়ার কারণে আমি বললাম ওই সব কিছু দেখতে হবে যে এই ব্যাপারটি বাইবেলে আছে কিনা, এটি হওয়া উচিত। আমার জন্য যে কোনো বিষয় যা ঘটে তা বাইবেল থেকে হতে হবে, না হলে সেটি ঠিক নয়, সেটি এখান থেকে আসতেই হবে, সেটিকে বাইবেলের মধ্য দিয়ে সিদ্ধ হতে হবে। কেবল একটি স্থানে নয়, কিন্তু সেই ব্যাপারটি সমস্ত বাইবেলের মধ্যে থাকতে হবে। আমাকে তার উপর বিশ্বাস করতে হবে, সেটিকে মিলতে হবে আর প্রত্যেক বাক্যের সাথে সামঞ্জস্য স্থাপন করতে হবে, না হলে আমি সেই বিষয়টি বিশ্বাস করতে পারবো না। আর তারপর যেহেতু পৌল বলেছে যদি স্বর্গ থেকে আগত কোনো দূত এসে অন্য সুসমাচারকে প্রচার করে তবে সে সাবগ্রস্ত হোক, অতএব আমি বাইবেলে বিশ্বাস করি। আর আমি বললাম ওই ধরনের কোনো ব্যাপার কখনোই বাইবেলে আমি দেখিনি। দুবছর পর, নিজের স্ত্রীকে হারানোর পর আর ওসব বিষয়ের পর, আমি উপরে গ্রিন্স মিলে ছিলাম, যা ছিল আমার প্রার্থনা করার একটা ছোট পুরনো স্থান। আমি আমার সেই গুহার মধ্যে দুই বা তিন দিন পর্যন্ত ছিলাম, দুদিন ধরে ছিলাম। একটু প্রশ্বাস নেবার জন্য, হাওয়াতে একটু প্রশ্বাস নেবার জন্য আমি বাইরে বেরিয়ে এলাম। আর যখন ওখানে আমি বাইরে হেঁটে গেলাম, ওখানে ঠিক ভিতরে ঢুকতে গেলে একটি কাঠের পাটাতন ছিল যার অপর প্রান্তে আমার বাইবেল রাখা ছিল। সেখানে একটি পুরনো গাছ পড়ে গিয়েছিল আর ওটাতে দুটি শাখা ছিল। এখন আপনারা এরকম ভাবে ওটাতে দুটি শাখা ছিল যা উপরের দিকে ছিল আর গাছটি নিচে পড়া ছিল, আর সেই গুড়ির উপরে পা রেখে বসে পড়লাম আর রাতে সেখানে বসে পড়লাম। এইভাবে আকাশের দিকে তাকিয়ে থাকলাম, আমার হাত এরকম ভাবে রাখা ছিল, আর কখনো কখনো আমি এইভাবে ওই গুড়ির উপরে শুয়ে পড়তাম আর প্রার্থনা করতে করতে ঘুমিয়ে পড়তাম। ওখানে উপরে আমি কয়েকদিন পর্যন্ত ছিলাম, কিছুই না খেয়ে ও পান না করে কেবল ওখানে প্রার্থনা করছিলাম। আর একটু তাজা বাতাস গ্রহণের জন্য আমি বাইরে গেলাম, ওই গুহা থেকে বাইরে গেলাম। ওখানে ঠান্ডা ছিল আর ওখানে পিছনের দিকে আর্দ্রতা ছিল। অতএব আমি বাইরে এসে পড়লাম আর ওখানে আমার বাইবেল রাখা ছিল, যেখানে আমি সেটা আগের দিন রেখেছিলাম, আর তাতে ইব্রীয় পুস্তক ৬ অধ্যায় বের করা ছিল, আর আমি সেটা পাঠ করতে শুরু করলাম। অতএব আইসো আমরা আদিম কথা পশ্চাতে ফেলিয়া সিদ্ধির চেষ্টায় অগ্রসর হই, পুনর্বার এই ভিত্তিমূল স্থাপন না করি, যথা মৃতক্রিয়া হইতে মন পরিবর্তন আর এইরকমই অন্যান্য কথা। কেননা যাহারা একবার দীপ্তিপ্রাপ্ত হইয়াছে ও স্বর্গীয় দানের রসাস্বাদন করিয়াছে আর অমুক অমুক। কিন্তু বলা আছে, কারণ যে ভূমি আপনার উপরে পুনঃ পুনঃ পতিত বৃষ্টি পান করিয়াছে আর যাহাদের নিমিত্ত উহা চাষ করা গিয়াছে তাহাদের জন্য উপযুক্ত ঔষধি উৎপন্ন করে, তাহা ঈশ্বরেতে আশীর্বাদ প্রাপ্ত হয়। কিন্তু যদি কাটাবন শ্যাকল উৎপন্ন করে তবে তাহা অকর্মণ্য ও সাপের সমীপবর্তী, জলনী তাহার পরিণাম। আর কিছু একটা জিনিস এভাবে শব্দ করে বেরিয়ে গেল, হুস। আমি ভাবলাম এটা এখানে আছে, আমি এখন ওই বিষয়গুলো শুনব যা তিনি উনি আমাকে এখানে উত্তোলন করেছেন। তিনি আমাকে ঠিক এখন দর্শন দিতে চলেছেন। গুড়ির এক প্রান্তে বসে অপেক্ষা করতে থাকলাম। আমি উঠলাম আর সামনে পেছনে চলতে লাগলাম, উপরে নিচে চলতে থাকলাম, পেছনে গেলাম, কিছুই ঘটল না। নিজের গুহাতে ফিরে এলাম, কিছুই ঘটল না। আমি ওখানে দাঁড়িয়ে থাকলাম। আমি ভাবলাম, আচ্ছা এটি কি বিষয়। আমি আমার বাইবেল পর্যন্ত হেঁটে গেলাম আর ও সে কথাটি আমার কাছে আবার এলো। আমি সেটা উঠালাম আর আমি ভাবলাম ওটার ভিতরে এমন কি কথা আছে যা তিনি চান যেন আমি তা পড়ে দেখি। আমি ওখানে নিচে পর্যন্ত পড়তে থাকলাম, মন পরিবর্তন এবং বিশ্বাস করা পর্যন্ত আর আরো আগে পর্যন্ত। আর আমি ওখান পর্যন্ত পড়লাম যেখানে লেখা ছিল, কারণ যে ভূমি আপনার উপরে পুনঃ পুনঃ পতিত বৃষ্টি পান করিয়াছে আর যাহাদের নিমিত্ত উহা চাষ করা গিয়াছে তাহাদের জন্য উপযুক্ত ঔষধি উৎপন্ন করে, তা ঈশ্বর হইতে আশীর্বাদ প্রাপ্ত হয়। কিন্তু যদি কাটাবন শ্যাকল উৎপন্ন করে তবে তাহা অকর্মণ্য ও সাপের সমীপবর্তী, জলনী তাহার পরিণাম। আর ও, ওই কথাটি আমাকে কাঁপিয়ে দিয়েছিল। আর আমি ভাবলাম, প্রভু আপনি কি আমায় কোনো দর্শন দিতে চলেছেন অথবা কি ব্যাপার। আমি ওখানে উপরে অন্য একটি কথা জিজ্ঞেস করতে গিয়েছিলাম, তারপর আমি হঠাৎ দেখলাম আমার সামনে সমস্ত পৃথিবী যেন ঘুরছে আর সবকিছু যেন চাকতির মতন হয়ে যাচ্ছে। আর ওখানে সাদা বস্ত্র পরা একটি মানুষ ছিল, এইভাবে বীজ বপন করছিল। আর যখন সে গেল, ঠিক যখনই পাহাড়ের উপরে চলে গেল, তার পেছন পেছন কালো বস্ত্র পরা আরেকজন মানুষ ছিল, তার মাথা নিচের দিকে ছিল, সে বীজ বপন করছিল। আর যখন ভালো বীজ বৃদ্ধি পেয়ে উপরে এলো তো সেটা গমের বীজ ছিল, আর যখন খারাপ বীজ বৃদ্ধি পেয়ে উপরে এলো তখন তা কাটাবন ও শ্যাকল ছিল। আর পৃথিবীতে এক বড় খরা এলো আর গম তার মাথার নিচে ঝুঁকেছিল, প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল, জল চাইছিল। আর আমি অনেকগুলো লোককে নিজেদের হাতকে উপরের দিকে তুলে রাখতে দেখলাম, ঈশ্বরের কাছে জল পাঠানোর জন্য প্রার্থনা করছিল। আর তারপর আমি কাটাবন ও শ্যাকলের দিকে তাকালাম, ওগুলোর মাথা নিচে ঝুঁকানো ছিল, জলের জন্য নিচে ঝুঁকানো ছিল। আর ঠিক তখনই একটি বড় মেঘ সেখানে এলো আর মুষলধারায় বৃষ্টি নেমে এলো। আর যখন এরকম হলো, ছোট গম যা একেবারে ঝুঁকে গিয়েছিল সে এরকম করে উঠল আর উপরে খাড়া হয়ে দাঁড়িয়ে পড়ল, আর ছোট কাটাবন ও শ্যাকুল যা ঠিক তার পাশেই ছিল সেটিও এরকম করে উঠল, ঠিক উপরে খাড়া হয়ে গেল। আমি ভাবলাম, আচ্ছা এটি কিরকম ব্যাপার। তারপর সেই কথাটি আমি বুঝতে পারলাম, সেই কথাটি এটি ছিল, একই বৃষ্টি যা গমকে উৎপন্ন করে তা কাটাবন ও শ্যাকুলকেও উৎপন্ন করে। আর সেই পবিত্র আত্মা লোকদের সমাগমে নেমে আসতে পারে আর কপটীদেরকে ঠিক সেভাবেই আশীর্বাদ করতে পারে যেমন সে অন্য ব্যক্তিদেরকে আশীর্বাদ দেয়। যিশু বলেছেন, তোমরা ফল দ্বারা গাছকে চিনবে। এই জন্য নয় যে সে চিৎকার করে অথবা সে আনন্দিত হয়, কিন্তু তোমরা ফল দ্বারা গাছকে চিনবে। আমি বললাম, আপনি সেই স্থিতিতে আছেন। প্রভু, আমি বুঝতে পেরে গেছি। আমি বললাম, তাহলে বাস্তবই তা সত্য, এই ব্যক্তি আপনার কাছে ঈশ্বরকে না জানলেও দান বরদান থাকতে পারে। অতএব তারপর আমি আমি অন্য ভাষায় কথা বলার ব্যাপারে অনেক বেশি সমালোচনা করতে লাগলাম, আপনারা বুঝলেন। কিন্তু একদিন আবার প্রভু সেই বিষয়টি আমার উপর আবার প্রকাশ করলেন। আমি নদীর মধ্যে ওহিও নদীতে আমার দ্বারা পরিবর্তিত লোকদিগকে, যাদেরকে আমি প্রথমবার পরিবর্তিত করেছিলাম, তাদের বাপতিস্ম দিচ্ছিলাম। আর যখন 17 নম্বর ব্যক্তিকে বাপতিস্ম দিচ্ছিলাম আর আমি বাপতিস্ম দিতে আরম্ভ করেছিলাম, তারপর আমি বললাম, পিতা, যখন আমি এই ব্যক্তিকে জলে বাপতিস্ম দিচ্ছি, আপনি একে পবিত্র আত্মায় বাপতিস্ম দিন। আমি সেই ব্যক্তিকে জলের ভিতরে ঢোকাতে শুরু করলাম, আর ঠিক তখনই উপরে স্বর্গ থেকে দ্রুত গতিতে ঘুরতে ঘুরতে কিছু নেমে এলো, আর এখানে সেই আলো নেমে এলো যা নিচে চমকাচ্ছিল। নদীর পাড়ে জুন মাসে দুপুর ঠিক 2টার সময় কয়েক শত লোক দাঁড়িয়েছিল, আর সেটি ঠিক আমার উপরে যেখানে আমি ছিলাম সেখানে এসে থেমে গেল। ওখান থেকে একটি আওয়াজ এলো আর বলল, যেভাবে যোহন বাপ্তাইজক খ্রিস্টের প্রথম আগমনের আগে অগ্রগমন করেছিল, তোমার কাছে সুসমাচার আছে যা খ্রিস্টের দ্বিতীয় আগমনের আগে অগ্রগমন করবে। আর সেটি এভাবে হলো যে সে কথাটি আমার ভেতরের মৃত্যুর ভয়ের মতন উৎপন্ন করে দিয়েছিল। আর আমি ফিরে গেলাম, আর সেই সব লোকেরা যারা ওখানে ছিলেন, যারা ঢালাইয়ের কাজ করত, আর তারা সকলে ওষুধওয়ালা, আর তারা সকলে যারা ওখানে ছিলেন, আমি প্রায় 200 অথবা 300 লোককে সেই দুপুরে বাপতিস্ম দিয়েছিলাম। আর ওনারা যখন আমাকে বাইরে বের করলেন, আমাকে জল থেকে বাইরে বের করলেন, পরিচারকেরা এবং সেই লোকেরা উপরে গেলেন, ওনারা আমায় জিজ্ঞাসা করলেন, সে আলোটির অর্থ কি ছিল। গিলটেজ ব্যাপটিস্ট মন্ডলী আর লোনস্টার মন্ডলী থেকে একটা বড় অসেত লোকদের একটি দল সেখানে ছিল, আর অনেক লোক যারা ওখানে ছিলেন, যখন ওনারা ওই বিষয়টি হতে দেখলেন, তখন তারা চেল্লাতে লাগলেন, লোকেরা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। একটি মেয়েকে আমি সেখানে নৌকা থেকে বাইরে বের করবার চেষ্টা করছিলাম, সে সেখানে সাঁতারের বস্ত্র পরে বসেছিল, সে মন্ডলীতে একজন সানডে স্কুল শিক্ষিকা ছিলেন। আর আমি বললাম, মার্জি, তুমি কি বাইরে বের হবে না? সে বলল, বিলি, আমার বাইরে বের হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বললাম, এটা ঠিক কথা, তোমার প্রয়োজন নেই, কিন্তু আমার কাছে সুসমাচারের জন্য পর্যাপ্ত সম্মান আছে যে আমি সেই জায়গা থেকে বাইরে বেরিয়ে যাই যেখানে আমি বাপতিস্ম দিচ্ছি। সে বলল, আমার বাইরে বের হওয়ার কোনো প্রয়োজন নেই। আর যখন সে ওখানে বসেছিল, আমার বাপতিস্ম দেবার ব্যাপারে সে উপহাস উড়াচ্ছিল আর হাসছিল, কারণ সে বাপতিস্ম দেওয়াকে বিশ্বাস করত না। অতএব যখন প্রভুর দূত নিচে নেমে এলেন, তখন সে তার নৌকায় আগে পড়ে গেল। আজকে সেই মেয়ে পাগলা গারদে আছে। অতএব আপনি কেবল ঈশ্বরের সাথে ছেলে খেলা করতে পারেন না, বুঝলেন। এখন পরবর্তীকালে একটি সুন্দর মেয়ে, সে পরবর্তীকালে সুরাপান করতে শুরু করলো, তাকে বিয়ারের বোতল দিয়ে মারা হয়েছিল, তার সমস্ত চেহারা কেটে গিয়েছিল। ও কত ভয়ানক দেখতে এক স্ত্রী হয়ে গেছিল সে। আর সেখানে এই ব্যাপারটি ঘটিত হয়েছিল, আর তারপর জীবনের সকল সময় আমি সেই ব্যাপারটি ঘটতে দেখেছি, ওটা চলতে থাকতে দেখেছি, সেই দর্শনগুলো দেখেছি যে কিভাবে এই ব্যাপারগুলো ঘটে। তারপর কিছু সময় পরে সে ব্যাপারটি আমায় আরো অধিক সমস্যা দিতে লাগলো, আর প্রত্যেকজন আমায় বলছিল যে এটা ঠিক নয়। আর আমি আমার পুরনো থাকার জায়গায় গেলাম, যেখানে আমি চলাফেরা করতাম, ওখানে উপরে যেখানে আমি প্রার্থনা করতাম। আর আমি, এতে কোনো প্রভাব পড়ল না যে আমি যতই প্রার্থনা করি না কেন যে এই ব্যাপারটি আমার কাছে আর ফিরে না আসে, কিন্তু সেটি আবার ফিরে আসত। আর অতএব আমি ইন্ডিয়ানা রাজ্যে বন্যপ্রাণীর তত্ত্বাবধায়ক রূপে কর্মরত ছিলাম। আমি ভিতরে এলাম, সেখানে একজন ব্যক্তি বসেছিলেন যিনি আমার আরাধনালয়ে যিনি পিয়ানো বাজান তার ভাই ছিলেন। আর উনি বললেন, বিলি, তুমি কি আমার সাথে মেডিসন পর্যন্ত গাড়ি করে ইদুপুরে যাবে? আমি বললাম, আমি যেতে পারবো না, আমাকে বনাঞ্চল পর্যন্ত যেতে হবে। আর আমি কেবল নিজের ঘরে এলাম আর বেল্ট খুললাম, বন্দুকের বেল্ট আর নিজের জিনিসগুলো খুললাম, আর আমার হাতাগুটি নিলাম। আমরা 2টি ঘর বিশিষ্ট বাড়িতে থাকতাম, আর আমি চান করতে যাচ্ছিলাম আর নিজের খাবার বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম। আর আমার চান হয়ে গিয়েছিল, আর ঘরের অন্যদিকে হাঁটাচলা করছিলাম একটি বড় মেপেল গাছের নিচে, আর হঠাৎ কিছু একটা করে চলে গেল, আর আমি প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আর আমি দেখলাম, আর আমি জানতাম যে এটা ওটাই ছিল। আরো একবার আমি সেই সিঁড়ির উপরে বসে পড়লাম, আর সে তার গাড়ি থেকে লাফিয়ে দৌড়ে আমার কাছে এলো, বলল, বিলি, তুমি কি জ্ঞান হারিয়ে ফেলেছো? আমি বললাম, না মহাশয়। সে বলল, বিলি, কি হয়েছে? আর আমি বললাম, আমি জানি না। আমি বললাম, ভাই, এগিয়ে যাও, সব ঠিক আছে, ধন্যবাদ। আমার স্ত্রী বেরিয়ে এলো আর এক কলস জল নিয়ে এলো। সে বলল, প্রিয়, কি হয়েছে? আমি বললাম, প্রিয়, কিছুই হয়নি। অতএব সে বলল, এখন তুমি এসে পড়ো, রাতের খাবার তৈরি আছে। আর সে তার হাত আমার চারিদিকে দিয়ে দিল, আমায় ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। আমি বললাম, প্রিয়, আমি তোমায় কিছু বলতে চাই। আমি বললাম, তুমি ওনাদের ফোন করে দাও আর ওনাদের বলে দাও যে আমি এই বিকেলে ওখানে আসতে পারবো না। আমি বললাম, মেডা, প্রিয়, আমি বললাম, আমি আমার হৃদয়ে জানি যে আমি যীশু খ্রিস্টকে ভালোবাসি। আমি জানি যে আমি মৃত্যু থেকে পার হয়ে জীবনে প্রবেশ করে ফেলেছি, কিন্তু আমি এটা চাই না যে শয়তানের আমার সাথে কোনো কারবার থাকুক। আর আমি বললাম, আমি এভাবে চলতে পারি না, আমি একজন বন্দী। আমি বললাম, সবসময় যখন এই ধরনের ব্যাপারগুলো ঘটতে থাকে আর দর্শনগুলো আসতে থাকে আর ওভাবে চলতে থাকে বা এসব যা কিছু হয়, আমি বললাম, এগুলো আমার সাথে হয়। আমি জানতাম না যে এগুলো দর্শন ছিল, আমি সেটাকে দর্শন বলিনি, আমি বলেছিলাম ওটা একরকমের অর্ধচেতনার অবস্থাতে যাওয়া হয়। আমি বললাম, আমি জানি না যে এটা কি। আর প্রিয়, আমি 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 সেই বিষয়টির সাথে সময় নষ্ট করতে চাই না। তারা আমায় বলে যে ওটা শয়তান হতে, আর আমি প্রভু যীশুকে ভালোবাসি। ও, সে বলল, বিলি, লোকেরা তোমায় কি বলে তোমাকে সেটা শোনা উচিত নয়। আমি বললাম, কিন্তু প্রিয়, অন্যান্য প্রচারকদের দেখো। আমি বললাম, আমি ওই ব্যাপারটি চাই না। আমি বললাম, আমি জঙ্গলে নিজের জায়গায় যাচ্ছি, আমার কাছে প্রায় $15 আছে, তুমি বিলির দেখাশোনা করো। বিলি তখন একটি ছোট বালক ছিল, একটি ছোট ছেলে ছিল। আমি বললাম, তুমি নিয়ে যাও, কিছু সময়ের জন্য তোমার আর বিলির জন্য যথেষ্ট আছে। ওনাদের ফোন করে দাও আর বলে দাও যে হয়তো আমি কাল ফিরে আসবো, অথবা কখনো ফিরে নাও আসতে পারি। যদি আমি আগামী 5 দিনের মধ্যে ফিরে না আসি, তবে আমার জায়গায় কোনো ব্যক্তিকে রেখে দিতে বলে দিও। আর আমি বললাম, মেয়েরা, আমি ওই জঙ্গল থেকে ততক্ষণ ফিরে আসবো না যতক্ষণ ঈশ্বর আমার সাথে এই প্রতিজ্ঞা না করেন যে ওই ব্যাপারগুলি আমার থেকে দূরে করে দিবেন, আর ওই ব্যাপারগুলো আর কখনোই আমার সাথে আর হতে দেবেন না। একবার সে অজ্ঞানতার বিষয়ে ভাবুন তো, যেটাতে কোনো ব্যক্তি কখনো থাকতে পারে। আর সেই রাতে আমি সেখানে উপরে গেলাম, সেই ছোট পুরনো কুঠুরিতে ফিরে গেলাম, কারণ সেটা পরের দিন ছিল। একরকমভাবে দেরি হয়ে গেছিল। পরের দিন আমি আমার ক্যাম্পে যাওয়ার কথা ছিল, যেটি সেখানে উপরে ছিল, সেই পাহাড়ের থেকে আরও আগে, বরং ওই পাহাড়ে, আর সেই জঙ্গলে যাওয়ার কথা ছিল। আমি এটা বিশ্বাস করি না যে FBI কখনো আমাকে ওখানে খুঁজে পেত। অতএব এই ছোট পুরনো কুঠুরিতে আমি সারা দুপুর আর অন্ধকার হওয়ার আগে পর্যন্ত প্রার্থনা করতে থাকলাম। আমি প্রার্থনার সাথে বাইবেলের সেই জায়গাটি পড়ছিলাম যেখানে লেখা ছিল ভবিষ্যৎ বক্তার আত্মা তার বসে থাকে। আমি সেই বিষয়টি বুঝতে পারিনি। অতএব সেই ছোট কুঠুরিতে অনেক অন্ধকার হয়ে গিয়েছিল। যেখানে আমি মাছ ধরতাম তখন আমি একটি ছোট বালক ছিলাম। ওখানে আমার কাছে মাছ ধরার জন্য একটি ছোট কাঁটা ছিল, আর আমি সেখানে যেতাম আর সারা রাত সেখানেই থাকতাম। কেবল ছোট একটি ভাঙাচোরা কুঠুরি সেখানে ছিল, সেটা অনেক বছর ধরে ছিল। ওরকম অবস্থায় আসার আগে নিশ্চয়ই কোনো ভাড়াদার সেটা নিয়েছিল হয়তো। আর অতএব আমি সেখানে কেবল অপেক্ষা করছিলাম। আর আমি ভাবলাম, আচ্ছা, সকাল 8 বেজে গেল, 2 বেজে গেল, 3 বেজে গেল। আমি মেঝেতে সামনে পেছনে যাওয়া আসা করছিলাম। আমি সেখানে একটি ছোট টুলের উপর বসে পড়লাম, একটি ছোট টুল নয়, কোনো জিনিস দিয়ে বানানো একটি ছোট বাক্স। আর আমি সেখানে বসে পড়লাম আর আমি ভাবলাম, ও ঈশ্বর, আপনি আমার সাথে এমনটা কেন করলেন? আমি বললাম, পিতা, আপনি জানেন যে আমি আপনাকে প্রেম করি। আর আমি শয়তান দ্বারা কবলিত হতে চাই না। আমি চাই না যে এই ব্যাপারগুলো আমার সাথে হয়। অনুগ্রহ করে ঈশ্বর আমার সাথে এরকম হতে দিয়েন না। আমি বললাম, আমি আপনাকে প্রেম করি, আমি নরকে যেতে চাই না। আমার প্রচার করা চেষ্টা আর প্রচেষ্টা করে কি লাভ যদি আমি ভুল হয়ে থাকি? আর আমি কেবল নিজেকেই নরকে নিয়ে যাচ্ছি না, আমি অন্যান্য হাজার হাজার লোকদেরকে পথভ্রষ্ট করছি, বা সেই দিনগুলোতে 100 লোক হবে। আর আমি বললাম, আমার কাছে একটি বড় সেবা কার্য ছিল। আর আমি বললাম, আচ্ছা, আমি চাই না যে এই ব্যাপারগুলো আমার সাথে হয় আর কখনো হয়। আর আমি সেই ছোট টুলের উপরে বসে পড়লাম, আর আমি কেবল বসেছিলাম, ও একরকম এই স্থিতিতে ব্যাস ওইভাবে বসেছিলাম। আর হঠাৎ আমি ঘরের ভিতরে একটি আলোকে মিটমিট করতে দেখলাম, আর আমি ভাবলাম যে কেউ টর্চ নিয়ে আসছে। আর আমি চারিদিকে দেখলাম, আর আমি ভাবলাম, আচ্ছা, আর এখানে ঠিক আমার সামনে তিনি ছিলেন, আর মেঝেতে পুরনো কাঠের তক্তা ছিল, আর ঠিক ওখানে আমার সামনেই তিনি ছিলেন। সেখানে কোনায় একটি ছোট পুরনো ঢাক চুলা ছিল, যার উপরের ভাগটি ভেঙে সেটার থেকে আলাদা হয়ে গিয়েছিল। আর ঠিক সেখানে ভিতরে মেঝের উপরে একটি আলো ছিল। আর আমি ভাবলাম, এটি কোথা থেকে আসছে? আচ্ছা, এ তো আসতে পারে না। আমি চারিদিকে দেখলাম, আর এখানে সেটি আমার উপরে ছিল। সে আলোটি ঠিক আমার উপরে ছিল, এইভাবে ঝুলে ছিল, আগুনের মতো চক্কর লাগাচ্ছিল, একরকমের চমকদার হলুদ রঙের ছিল, আর এইভাবে চলছিল। আর আমি সেটির দিকে দেখলাম, আমি ভাবলাম, এটি কি জিনিস? এখন ওটি আমায় ভীত করে ফেলেছিল। আমি কাউকে আসতে শুনলাম, তিনি কেবল চলছিলেন, তিনি খালি পায়ে ছিলেন। আর আমি এক ব্যক্তির পা ভেতরে আসতে দেখলাম। ঘরে অন্ধকার ছিল, কেবল সেই জায়গাটি ছাড়া যেখানে সেটি চমক দিচ্ছিল, সমস্ত জায়গায় অন্ধকার ছিল। আর যখন তিনি ঘরে এলেন, তিনি হেঁটে এসেছিলেন। তিনি একজন ব্যক্তি ছিলেন, তিনি 200 পাউন্ড ওজনের দেখাচ্ছিলেন। ওনার হাত এইভাবে ভাঁজ করা ছিল। এখন আমি এই বিষয়টি পূর্বে ঘূর্ণিঝড়ের মধ্যে দেখেছিলাম। আমি তাকে আমার সাথে কথাবার্তা করতে শুনেছিলাম, আর তাকে আলোরূপে দেখেছিলাম, কিন্তু এবার প্রথমবার আমি তাকে তার স্বরূপে দেখলাম। তিনি আমার অনেক কাছে পর্যন্ত হেঁটে এসেছিলেন। আচ্ছা বন্ধুগণ, আমি এই কথাটি সততার সাথে বলছি। আমি ভাবলাম যে আমার হৃদয় কাজ করা বন্ধ করে দিবে। আমি কেবল কল্পনা করুন, আপনারা নিজেদেরকে এই অবস্থায় রেখে দেখুন, এটি আপনার মধ্যেও এরকম ভাবনাকে নিয়ে আসবে। হতে পারে যে আপনি রাস্তায় আমার থেকেও আগে আছেন, হতে পারে আপনারা আমার থেকে অনেক বেশি সময় ধরে খ্রিস্টান আছেন, কিন্তু এই বিষয়টি আপনাদেরকেও ওরকম অনুভব করাবে। কারণ 100 বার ওনার সাথে সাক্ষাতের পর যখন উনি আমার কাছে আসেন, তো এই বিষয়টি আমাকে স্তম্ভিত করে দেয়, কখনো কখনো এতটা পর্যন্ত যে আমায় তা আমি সম্পূর্ণরূপে অজ্ঞান হয়ে যাই। অনেকবার যখন আমি মঞ্চ থেকে বেরিয়ে আসি, আমি কেবল এত অধিক দুর্বল হয়ে যাই, যদি আমি অনেক সময় পর্যন্ত এইভাবে থাকি, আমি পূর্ণরূপে অজ্ঞান হয়ে যাব। ওনারা আমায় গাড়িতে করে 1 ঘন্টা পর্যন্ত নিয়ে চলেন, আর আমি জানতে পারি না যে আমি কোথায় ছিলাম, আর আমি ওই ব্যাপারটি বুঝে উঠতে পারি না। আপনারা বাইবেল এখানে পড়ুন, আর এটি ওই বিষয়টিকে বুঝে দিবে যে এটি ঠিক কি জিনিস। বাক্য এরকমই বলে, অতএব আমি ওখানে বসেছিলাম আর তার দিকে তাকিয়েছিলাম, আমি এইভাবে আমার হাতগুলো উপরে উঠিয়ে রেখেছিলাম, আর তিনি ঠিক আমার দিকে তাকিয়েছিলেন আর অতি মনোহর দেখাচ্ছিলেন, কিন্তু তার বাস্তবিক গভীর আওয়াজ ছিল। আর উনি বললেন, ভয় পেও না, আমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে প্রেরিত হয়েছি। আর উনি সেই আওয়াজে কথা বললেন। এটি সেই আওয়াজটি ছিল যিনি আমার সাথে তখন কথা বলেছিলেন যখন আমি 2 বছর বয়স্ক ছিলাম। আর আমি ভাবলাম, এখন আর এটি শুনুন, এখন বার্তালাপটি শুনুন। আমি তাকে যত ভালোভাবে হতে পারে এক এক শব্দকে যতটা আমি জানি আমি আপনাদের বলবো, কারণ আমি খুবই কষ্টে সেই ব্যাপারগুলো স্মরণ করতে পারি। উনি আমায় বললেন, ওনার দিকে এভাবে তাকালাম, উনি বললেন, ভয় পেও না। আমি কেবল চুপ হয়েছিলাম। বললেন, আমি সর্বশক্তিমান ঈশ্বরের নিকট হতে তোমায় এটি বলবার জন্য প্রেরিত হয়েছি যে তোমার অদ্ভুত জন্ম, যেমন আপনারা এটি জানেন যে আমার জন্ম ওখানে উপরে কিভাবে হয়েছিল, ওই আলোটি আমার উপরে এসে থেমে গিয়েছিল যখন আমার জন্ম হয়েছিল। আর অতএব উনি বললেন, তোমার অদ্ভুত জন্ম এবং তোমার জীবনকে ভুল বোঝা, এটা ইশারা করছে যে তুমি সারা দুনিয়ায় যাবে আর অসুস্থদের জন্য প্রার্থনা করবে। আর বললেন, তারা যাই বলুক তার চিন্তা না করে। আর উনি উল্লেখ করলেন, ঈশ্বর যিনি আমার বিচারক তিনি জানেন যে উনি ক্যান্সার কথাটির উল্লেখ করেছিলেন। বলেছিলেন, কিছুই না, যদি তুমি লোকেদেরকে তোমার উপরে বিশ্বাস করাতে পারো আর যদি তুমি প্রার্থনা করবার সময় আন্তরিক থাকো, কোনো কিছুই তোমার সামনে তোমার প্রার্থনার সামনে দাঁড়াতে পারবে না, এমনকি ক্যান্সারও পারবে না। বুঝলেন, যদি তুমি লোকদেরকে তোমার উপর বিশ্বাস করাতে পারো। আর আমি দেখলাম যে উনি আমার শত্রু ছিলেন না, উনি তো আমার মিত্র ছিলেন। আর আমি এটা জানি না যে আমার কি মৃত্যু হচ্ছিল না কি হচ্ছিল যখন তিনি আমার কাছে এইভাবে এলেন। আর আমি বললাম, আচ্ছা মহাশয়, আমি বললাম, আমি সেই সুস্থতা আর ওইসব দানগুলোর বিষয়ে কি জানতাম। আমি বললাম, আচ্ছা মহাশয়, আমি একজন দরিদ্র ব্যক্তি। আর আমি বললাম, আমি আমার লোকদের মধ্যে আছি, আমি আমার লোকদের সাথে থাকি যারা সবাই দরিদ্র, আমি অশিক্ষিত। আর আমি বললাম, আর আমি এটি করতে পারবো না, ওরা আমায় বুঝবে না। আমি বললাম, ওরা আমার কথা শুনবে না। আর উনি বললেন, যেমন মোশি ভাববাদীকে 2টি দান এবং চিহ্ন তার সেবা কাজকে প্রমাণিত করবার জন্য দেওয়া হয়েছিল, সেরকমই তোমাকেও 2টো দান দেওয়া হবে, সেভাবেই তোমারও সেবা কাজকে প্রমাণ করবার জন্য তোমাকেও 2টি দান দেওয়া হবে। উনি বললেন, ওগুলোর মধ্যে একটি এরকম হবে যে যখন তুমি সেই ব্যক্তির হাত ধরবে যার জন্য তুমি প্রার্থনা করতে যাচ্ছ, নিজের বাম হাত দিয়ে তার ডান হাতটি ধরবে। আর বললেন, তারপর শুধু শান্ত হয়ে দাঁড়িয়ে থাকবে, আর এরকম হবে তোমার শরীরে একটি শারীরিক প্রভাব পড়বে যা তোমার শরীরে হবে। আর বললেন, তারপর তুমি প্রার্থনা করবে, আর যদি সেটি বন্ধ হয়ে যায় তবে সেই রোগ সেই অসুস্থ ব্যক্তি হতে চলে যাবে, যদি এরকম না হয় তবে কেবল আশীর্বাদ চেয়েও আর চলে যেও। আচ্ছা, আমি বললাম, মহাশয়, আমি ভয় পাচ্ছি যে তারা আমায় গ্রহণ করবে না। উনি বললেন, আর দ্বিতীয় কথাটি হল, যদি তারা ওই বিষয়টি না শুনে তবে তারা এটাকে শুনবে। বললেন, তারপরে এমন ঘটিত হবে যে তুমি তাদের মনকে তাদের গোপন চিন্তাকে জানতে পারবে। বললেন, তারা এটি শুনবে। আচ্ছা, আমি বললাম, মহাশয়, এই জন্য আজ রাতে আমি এখানে দাঁড়িয়ে আছি। আমায় আমার প্রচারকরা বলেছিলেন যে এইসব ব্যাপার যেগুলো আমার কাছে আসতে থাকে এগুলো ভুল। উনি বললেন, তুমি এই পৃথিবীতে এই উদ্দেশ্যে জন্মেছ। বুঝলেন, ঈশ্বরের অনুগ্রহ দান অনুশোচনা রহিত। উনি বললেন, তোমার জন্ম এই পৃথিবীতে এই উদ্দেশ্যে হয়েছিল। আর আমি বললাম, আচ্ছা মহাশয়। আমি বললাম, আমার প্রচারকেরা আমায় বলেছিল যে এটা মন্দ আত্মা হতে হচ্ছে। আর আমি বললাম, এই জন্যই আমি এখানে প্রার্থনা করছি। আর এখানে সেই বিষয়টি আছে যার প্রসঙ্গ তিনি আমায় করলেন। উনি আমায় যীশু খ্রিস্টের প্রথম আগমনের বিষয়ে বললেন। আর আমি বললাম, বন্ধুগণ, অদ্ভুত ব্যাপারটি এই ছিল যে, আচ্ছা আমি এখানে 1 মিনিটের জন্য একটু থামব, পিছনে যাব, যে কথাটি আমায় আরো ভীত করে তুলেছিল যে প্রত্যেকবার যখন আমার সাক্ষাৎ ভাগ্য পরীক্ষকদের সাথে হতো তারা কোনো বিষয়কে চিনে ফেলত যে কিছু ব্যাপার ঘটিত হয়েছে, আর সেই কথাটি কেবল এই কথাটি আমায় প্রায় মেরেই ফেলত। উদাহরণরূপে, একদিন আমার কাকাতো ভাই আর আমি একটি মেলাতে গিয়েছিলাম, আর আমরা কেবল বালকই ছিলাম। আর সেখানে এক ছোট ভাগ্য পরীক্ষক মহিলা সে তাম্বুগুলোর মধ্যে একটির বাইরে বসেছিল। সে এক যুবতী মহিলা ছিল, দেখতে এক সুন্দরী যুবতী মহিলা ছিল, সে ওখানে বসেছিল। আর আমরা সবাই যাচ্ছিলাম, কাজ দিয়ে যাচ্ছিলাম। সে বলল, তুমি 1 মিনিটের জন্য এখানে এসো। আর আমরা 3 জন ছেলে পিছনে ফিরে তাকালাম। আর সে বলল, তুমি যে ডোরাকাটা সোয়েটার পরে আছো সেটা আমি ছিলাম। আর আমি বললাম, হ্যাঁ মহাশয়া। আমি ভাবলাম যে হয়তো সে চায় যে আমি যেন গিয়ে তার জন্য কোনো কোক বা ওই ধরনের কোনো জিনিস নিয়ে আসি। আর সে এক সুন্দরী মহিলা, যুবতী মহিলা ছিল, হয়তো 20 বছরের কিছুটা বেশি বয়সী ছিল অথবা কিছুটা ওই বয়সেরই ছিল, সে ওখানে বসেছিল। আর আমি তার কাছে হেঁটে গেলাম। আমি বললাম, হ্যাঁ মহাশয়া, আমি আপনার জন্য কি করতে পারি। আর সে বলল, যদি এরকম বলা যায় যে তুমি কি জানো যে একটা আলো তোমার পিছন পিছনে যায়, তোমার জন্ম কোনো নিশ্চিত চিহ্নের নিচে হয়েছিল। আমি বললাম, আপনি কি বলতে চাইছেন? সে বলল, আচ্ছা, তোমার জন্ম কোন নিশ্চিত চিহ্নের নিচে হয়েছিল। একটি আলো আছে যা তোমার পিছনে পিছনে চলে। তোমার জন্ম কোন দৈব আহ্বানের জন্য হয়েছিল। আমি বললাম, মহিলা, এখান থেকে দূরে চলে যাও। আমি চলতে আরম্ভ করলাম, কারণ আমার মা সবসময় আমায় বলতেন যে ওইসব জিনিসগুলো ওই সমস্ত লোকেরা শয়তান হতে হয়। তিনি ঠিক বলতেন। অতএব আমি ওই বিষয়টি আমায় ভীত করে তুলেছিল। আর একদিন যখন আমি বনে কর্মরত ছিলাম, পশুদের কল্যাণের বিষয়টি দেখতাম, আমি একটি বাসে করে যাচ্ছিলাম। আর আমি বাসে চড়ে গেলাম। সবসময় আমি আত্মা দ্বারা প্রভাবিত হয়ে যেতাম। আমি সেখানে দাঁড়িয়েছিলাম, আর এই খালাসি ঠিক আমার পিছনে ছিল। আমি চৌকি দিতে যাচ্ছিলাম, আর আমি হেনরিবিলে বড় প্রান্তে যাচ্ছিলাম। আমি বাসে বসেছিলাম। আমি কোন রকমের একটি অদ্ভুত বিষয় অনুভব করছিলাম। আমি সেখানে চারিদিকে তাকালাম, আর সেখানে ভালো কাপড় পরিহিত এক মোটাসোটা মহিলা বসেছিল। সে বলল, আপনি কেমন আছেন? বলল, আপনি কেমন আছেন? আমি ভেবেছিলাম যে উনি কেবল একজন মহিলা যে কথা বলছিল। অতএব আমি কেবল, সে বলল, আমি তোমার সাথে এক মিনিট কথা বলতে চাই। আমি বললাম, হ্যাঁ মহাশয়া। আমি পিছনে ঘুরলাম। সে বলল, তুমি কি জানো যে তোমার জন্ম কোনো এক চিহ্নের সময় হয়েছিল? আমি ভাবলাম এটি সেই হাস্যকর মহিলাগুলোর মধ্যে একজন মহিলা হবে। অতএব আমি কেবল বাইরে দেখলাম। অতএব আমি কোনো শব্দই আর বললাম না, কেবল আমি। সে বলল, আমি কি তোমার সাথে এক মিনিট কথা বলতে পারি? আমি কেবল চুপ হয়ে থাকলাম। সে বলল, এরকম ব্যবহার করো না। আমি কেবল সামনের দিকে তাকিয়ে থাকলাম। আমি ভাবলাম এটি ভদ্রলোকের মতো ব্যবহার নয়। সে বলল, আমি তোমার সাথে কিছু সময়ের জন্য কথা বলতে চাই। আমি কেবল সামনে তাকিয়ে থাকলাম, আর আমি তার দিকে বেশি ধ্যান দিলাম না। আমি সাথে সাথেই ভাবলাম, আমি বিশ্বাস করি এই মহিলা বাকি সেই লোকদের মতো নিশ্চয়ই করবে না। আমি পিছনে ঘুরে দাঁড়ালাম। আমি ভাবলাম, ও আমার ঈশ্বর, এই কথাটি আমায় কাঁপিয়ে দিত, আমি জানি, কারণ আমি ওই কথাটি চিন্তা করতে ঘৃণা করতাম। আমি পিছনে ঘুরে দাঁড়ালাম। সে বলল, হয়তো এই ব্যাপারটা আমি তোমায় ভালো করে বোঝাতে পারবো। সে বলল, আমি একজন জ্যোতিষী। আমি বললাম, আমি ভেবেছিলাম যে আপনি ওই ধরনেরই কোনো মহিলা হবেন। সে বলল, আমি শিকাগোতে নিজের ছেলের সাথে দেখা করতে যাচ্ছি, যে একজন ব্যাপটিস্ট সেবক। আমি বললাম, হ্যাঁ মহাশয়া। সে বলল, কেউ কি তোমায় কখনো বলেছে যে তোমার জন্ম একটা চিহ্নের সময় হয়েছিল? আমি বললাম, না মহাশয়া। আমি তাকে সেখানে মিথ্যা বললাম, বুঝলেন? আর আমি বললাম, কেবল এটা দেখতে চাইছিলাম যে সে আমায় কি বলতে চলেছে। আর সে বলল, আমি বললাম, না মহাশয়া। আর সে বলল, এরকম নয় কি, সেবকরা কি কখনো তোমাকে এই কথাটি বলেছে? আমি বললাম, আমার সেবকদের সাথে কোনো সম্পর্ক নেই। আর সে বলল, হুম হুম। আর আমি বললাম যে সে আমায় বলল। আমি বললাম, আচ্ছা। সে বলল, যদি তোমাকে ঠিক ঠিক বলে দিই যে তোমার জন্ম কোথায় হয়েছিল, তাহলে কি তুমি আমায় বিশ্বাস করবে? আমি বললাম, না মহাশয়া। আর সে বলল, আচ্ছা, আমি তোমায় বলে দিতে পারি যে তোমার জন্ম কবে হয়েছিল। আমি বললাম, আমি এটি বিশ্বাস করি না। আর সে বলল, তোমার জন্ম April 6, 1909 সালের সকাল 5টার সময় হয়েছিল। আমি বললাম, এটি ঠিক কথা। আমি বললাম, আপনি এটা কিভাবে জানলেন? আমি বললাম, এই খালাসিকে বলুন তো, ইনার জন্ম কবে হয়েছিল? বলল, আমি বলতে পারবো না। আর আমি বললাম, কেন, আপনি কিভাবে জানেন? বলল, দেখুন মহাশয়। সে বলল, এখন সে জ্যোতিষশাস্ত্রের বিষয়ে কথা বলতে আরম্ভ করে দিল। আর সে বলল, প্রত্যেকটি এত বছর পর, বলল, তোমার মনে পড়ে যখন প্রভাতীয় তারা এসেছিল যা পণ্ডিতদেরকে যিশুর কাছে নিয়ে এসেছিল? আর আমি একটু থামলাম। আপনারা জানেন? আমি বললাম, আচ্ছা, আমি ধর্মের ব্যাপারে কিছুই জানি না। আর সে বলল, আচ্ছা, তুমি কি শুনেছো যে পণ্ডিতরা যিশুর কাছে এসেছিল? আমি বললাম, হ্যাঁ। আর সে বলল, আচ্ছা, সেই পণ্ডিতরা কারা ছিলেন? ওহ, আমি বললাম, তারা কেবল পণ্ডিত ছিল, আর আমি ব্যাস এটাই জানি। সে বলল, আচ্ছা, কারা পণ্ডিত হয়ে থাকেন? সে বলল, তারা তাই যা আমি এখন আছি, এক জ্যোতিষী। তারা তাদের নক্ষত্র দেখনেওয়ালা বলে থাকে। আর সে বলল, তুমি জানো, ঈশ্বর পৃথিবীতে কিছু করার আগে তিনি তা আগে স্বর্গে ঘোষণা করেন, আর তারপর পৃথিবীতে তা করে থাকেন। আর আমি বললাম, আমি জানি না। আর সে বলল, আচ্ছা, সে দুটি অথবা তিনটি তারার নাম বলল, যেমন মঙ্গল, বৃহস্পতি আর শুক্র। বা সেগুলো তারা ছিল না, কিন্তু সে বলল ওগুলো একে অপরের পথ অতিক্রম করে একসাথে এসে গেছিল আর বানিয়েছিল। বলল, তিনজন পণ্ডিত যিশুর সাথে সাক্ষাৎ করতে এসেছিল, আর একজন শেমের বংশের ছিল, আর একজন হামের বংশের ছিল, আর অপরজন জেফতের বংশের ছিল। আর বলল, যখন তারা বেতলেহেমে একসাথে সাক্ষাৎ করল, যে তিনটি তারা দেখেছিল, পৃথিবীর প্রত্যেক ব্যক্তি বলল তাদের তারার সাথে কিছু সম্বন্ধ থাকে। বলল, ওখানে ওই খালাসিকে জিজ্ঞাসা করো, যখন চাঁদ চলে যায় আর স্বর্গীয় গ্রহ চলে যায়, তখন জোয়ার ভাটা ওদের সাথে ভিতরে বা বাইরে যায় কিনা। আমি বললাম, আমার এই কথাটি ওনাকে জিজ্ঞেস করবার দরকার নেই, আমি ওটা জানি। আর সে বলল, আচ্ছা, তোমার জন্মের সাথে ওই উপরের তারাগুলোর সম্পর্ক আছে? আর আমি বললাম, আচ্ছা, সেটা আমি জানি না। আর সে বলল, এখন এই তিনজন পণ্ডিত এসেছিল, আর বলল, যখন সেই তিনটি তারা, যখন সেই তারা তিনটি আলাদা দিক থেকে এসেছিল, আর তারা বেতলেহেমে সাক্ষাৎ করেছিল, আর তারা বলেছিল যে তারা খোঁজ নিয়েছিল আর জিজ্ঞেস করেছিল, আর তারা শেম, হাম আর জেফতের বংশের লোক ছিল, যারা নোহের তিন পুত্র ছিল। আর সে বলল, তারপর তারা এলো আর প্রভু যিশুর আরাধনা করল। আর বলল, যখন তারা গিয়েছিল, বলল, তারা তার জন্য উপহার নিয়ে এসেছিল আর তাকে দিয়েছিল। আর বলল, যীশুখ্রিস্ট তার নিজ সেবা কাজে বলেছিলেন যে যখনই সুসমাচার সমস্ত পৃথিবীতে শেম, হাম আর জেফতের বংশের কাছে প্রচারিত হয়ে যাবে, তিনি তখন আবার ফিরে আসবেন। আর সে বলল, এখন সেই গ্রহগুলো, স্বর্গীয় গ্রহগুলো, যেমন তারা চারিদিকে ঘোরাফেরা করে, বলল তারা আলাদা হয়ে গিয়েছিল, তাদেরকে পৃথিবীতে অনেক বছর ধরে জানা যায়নি, কিন্তু বলল এত শত বছর পর তারা নিজেদের পরিক্রমণকে এইভাবে কাটিয়ে আসে। যদি এখানে কোনো জ্যোতিষবিদ থাকতো আপনারা জেনে যেতেন যে সে কি বিষয়ে কথা বলছিল, আমি জানতে পারলাম না। অতএব যখন সেই কথা বলল ওগুলো এইভাবে পরিক্রমণ করে, আর বলল সে মহান উপহারের স্মরণে যা মনুষ্য জাতিকে কখনো দেওয়া হয়েছিল, যখন ঈশ্বর তার পুত্রকে দিয়ে দিয়েছিলেন, এখন এই গ্রহগুলো একে অপরের পথকে আবার অতিক্রম করছে। কেন? বলল তিনি পৃথিবীতে আরো একটি উপহার পাঠাচ্ছিলেন, আর বলল তোমার জন্ম সেই সময় হয়েছিল যখন এই পথ অতিক্রম করা হচ্ছিল, আর বলল এটাই সেই কারণ যে আমি কথাটি জানি। আচ্ছা, তারপর আমি বললাম, মহাশয়া, প্রথম কথাটি হলো যে আমি ওই বিষয়ে কিছুই বিশ্বাস করি না, আমি কোনো ধার্মিক নই, আর আমি ওই বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না। আমি দূরে চলে গেলাম, আর অতএব আমি তার কথাকে অতি শীঘ্রই মাঝখানে কেটে দিলাম, অতএব আমি বাইরে চলে গেলাম। আর প্রত্যেকবার কোনো আমি তাদের মধ্যে কোনো ব্যক্তির কাছে এলে এরকমই হতো, আর আমি ভাবতাম ওই শয়তানগুলো এই ধরনের কথা কেন বলে। তারপর প্রচারকরা বলে তারা সব শয়তান, সেগুলো শয়তান, তারা আমায় এই কথার উপর বিশ্বাস করিয়ে দিয়েছিল। আর তারপর সেই রাতে সেখানে উপরে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আমি বললাম আচ্ছা এইসব মাধ্যমরা আর ওই সবেরা ওইভাবে কেন হয়, আর সেই শয়তান অধিকৃত লোকেরা যারা সবসময় আমায় ওইসব কথা বলতে থাকে, আর প্রচারকেরা যারা আমার ভ্রাতা, তারা আমায় এরকম বলে যে ওগুলো সব মন্দ আত্মা হতে। এখন শুনুন যে উনি কি বললেন, এই ব্যক্তি যার ছবি এখানে ঝুলছে। উনি বললেন যেমন তখনকার সময় ছিল ঠিক তেমনি এখনো আছে। আর উনি আমায় সেই কথাটি উল্লেখ করতে আরম্ভ করলেন যে যখন প্রভু যীশুর সেবা কাজ শুরু হয়েছিল, সেবকরা বলেছিল এ সেই বেলজেবুল, এ সেই শয়তান, কিন্তু শয়তানেরা বলেছিল তিনি ঈশ্বরের পুত্র, ইসরায়েলের পবিত্রতম ব্যক্তি। শয়তানেরা পৌল আর বার্নাবাসকে দেখো, যখন তারা সেখানে ছিল আর প্রচার করছিল, সেবকেরা বলেছিল এই লোকেরা জগৎকে উল্টো পুল্টো করে দিচ্ছে, এরা শয়তান, তারা শয়তান হতে। আর সেই ছোট ভবিষ্যৎ বর্ণনাকারী মহিলা যে বাইরে রাস্তায় ছিল, সেটা জেনে গিয়েছিল যে পৌল আর বার্নাবাস ঈশ্বরের লোক ছিল, বলেছিল এরা ঈশ্বরের লোক যারা তোমাদের জীবনের পথে নিয়ে যায়। এটি কি ঠিক কথা? কৃতাত্মবাদী এবং ভবিষ্যৎ বর্ণনাকারীরা সব শয়তান চালিত লোক ছিল। কিন্তু আমরা ধর্মশাস্ত্র জ্ঞানে এত বেশি ফেঁসে যাই যে আমরা আত্মা সম্বন্ধে অজ্ঞান হয়ে যাই। আমি আশা করি আপনারা আমায় এই কথার পরেও প্রেম করবেন, কিন্তু এটি হলো ব্যাপার। আমি পেন্টিকোস্টের সম্বন্ধেও বলছি, এটি ঠিক কথা। কেবল চিল্লানো আর চারিদিকে গিয়ে নাচার অর্থ এই নয় যে আপনি আত্মার সম্বন্ধে সবকিছু জানেন। এটি ব্যক্তিগত সম্পর্ক যা সামনাসামনি হয়ে থাকে, যা আপনার প্রয়োজন। ওই ধরনের মণ্ডলীকে ঈশ্বর উপরে নিতে চলেছেন, এটি ঠিক কথা, যখন সে একত্রে আর পরাক্রমে আত্মার সহিত আসে। আর উনি সেই কথাটির উল্লেখ করলেন, আর উনি আমায় বললেন যে কিভাবে সেবা কাজকে ভুল বোঝা হয়েছে। আর যখন উনি আমায় কথাটির বিষয়ে বললেন, আর এই কথাটি যে কিভাবে যীশু, আমি বললাম আচ্ছা এই ব্যাপারটা কি, যেসব ব্যাপার আমার সাথে হয়ে থাকে, আর আপনারা বুঝলেন। উনি বললেন এটি আরো ফলবান হবে এবং আরো অধিক মাত্রায় হতে থাকবে। আর উনি আমায় এটি উল্লেখ করলেন, আমায় এটি বললেন যে কিভাবে যীশু এগুলো করতেন, যে তিনি কিভাবে এসেছিলেন, আর তিনি পরাক্রমে পরিপূর্ণ ছিলেন, যে তিনি সবকিছু পূর্বেই জেনে যেতেন, আর কুয়োর কাছে সে স্ত্রীকে বলতে পারতেন। তিনি সুস্থ কর্ণেবালার দাবি করতেন না, তিনি শুধু এটির দাবি করতেন যে তিনি কেবল সেই কাজগুলি করতেন যা পিতা তাকে দেখাতেন। আমি বললাম আচ্ছা সেটি কি প্রকারের আত্মা হতে পারে? উনি বললেন সেটি পবিত্র আত্মা ছিল। তারপর কিছু ব্যাপার আমার ভিতরে ঘটল, যা আমি এটা উপলব্ধি করলাম যে ঠিক সেই কথাটি যার থেকে আমার মুখ ঘুরিয়ে নিচ্ছিলাম, এটি সেই বিষয় ছিল যার জন্য প্রভু আমায় এখানে নিয়ে এসেছেন। আর আমি উপলব্ধি করলাম যে এই ব্যাপারটি সে বিগত দিনগুলোতে সেই ফরিসিদের মতো ছিল, ওনারা আমাকে বাক্যের ভুল অনুবাদ বলেছিল। অতএব তখন থেকে আমি ওগুলোর জন্য নিজের অনুবাদ নিতে শুরু করলাম যা পবিত্র আত্মা আমায় বলেছিলেন। আমি ওনাকে বললাম আমি যাব, উনি বললেন আমি তোমার সাথে থাকব। আর সেই স্বর্গদূত আবার সেই আলোর মধ্যে পদার্পণ করলেন, যা এইভাবে তার পায়ের চারিদিকে গোল গোল আর গোল গোল করে ঘুরতে আরম্ভ করলো। তিনি সেই আলোতে উপরে চলে গেলেন আর ঘরের বাইরে চলে গেলেন, আর আমি এক নতুন ব্যক্তি হয়ে ঘরে ফিরে আসলাম। গির্জা পর্যন্ত হেঁটে গেলাম আর লোকেদের সে কথাটির বিষয়ে বললাম। এটি রবিবার রাতে হয়েছিল, আর বুধবার রাতে তারা একটি স্ত্রীকে সেখানে নিয়ে এসেছিল যে মেয়ো হাসপাতালের একজন নার্স ছিলেন, আর তিনি ক্যান্সারে মরছিলেন। সে কিছু না, কেবল একটি ছায়াস্বরূপ ছিল। যখন আমি সেখানে তাকে ধরবার জন্য হেঁটে গেলাম, আমার সামনে একটি দর্শন এলো। সেখানে তাকে আবার নার্সের কাজ করতে দেখানো হয়েছিল, আর তিনি লুইভিলেতে অনেক বছর ধরে মরবার তালিকায় ছিলেন। উনি ওখানে এখন জেফারসনভিলেতে আছেন। উনি কয়েক বছর ধরে নার্সের কাজ করছেন, কারণ আমি সেখানে উপরে দেখেছিলাম আর আমি সেই দর্শনকে দেখেছিলাম। আমি পিছনে ঘুরলাম আমি খুব কষ্ট করে জানতে পারছিলাম যে আমি কি করছিলাম। সেখানে দাঁড়িয়েছিলাম যখন তারা প্রথমবার আমার কাছে ওই ব্যাপারটা নিয়ে এসেছিলেন আর সেখানে রেখেছিলেন, তখন আমি থরথর করে কাঁপছিলাম। আর সে নার্স আর ওই লোকগুলো সেখানে দাঁড়িয়েছিল, আর উনি সেখানে শুয়েছিলেন, আর তার চেহারাটি যেন তার চোখের নিচে ধসে গিয়েছিল। মার্জি মর্গান, যদি আপনারা তাকে চিঠি লিখতে চান তো তিনি আছেন 411 নবলাজ অ্যাভিনিউ, জেফারসনভিলে, ইন্ডিয়ানা, অথবা আপনারা ক্লার্ক কাউন্টি হসপিটাল, জেফারসনভিলে, ইন্ডিয়ানাতেও লিখতে পারেন। তাকে তার সাক্ষ্য দিতে দিন। আমি সেখানে নিচে দেখলাম, আর সেখানে এটি প্রথম এরকম বিষয় ছিল যে আমি সেটিকে তার মধ্যে হতে বেরিয়ে যেতে দেখলাম। একটি দর্শন এসেছিল, আর সেই স্ত্রীকে আবার নার্সের কাজ করতে দেখলাম। উনি চারিদিকে চলাফেরা করছিলেন, ভালো আর হৃষ্টপুষ্ট আর সুস্থ ছিলেন। আমি বললাম, সদাবাবু এই কথা বলেন, তুমি বাঁচবে এবং মরবে না। ওনার স্বামী, যিনি বাইরের জগতে একজন অনেক বড় ব্যক্তি ছিলেন, উনি আমার দিকে এইভাবে তাকালেন। আমি বললাম, মহাশয় আপনি ভয় পাবেন না, আপনার স্ত্রী বাঁচবে। উনি আমাকে বাইরে ডাকলেন, বললেন, দুই অথবা তিনজন ডাক্তারকে ডাকলেন, বললেন, আপনি ওনাদের জানেন? আমি বললাম, হ্যাঁ, কেন? বললাম, আমি ওনাদের সাথে গলফ খেলেছি। উনি বললেন, ক্যান্সার তার ক্ষুদ্রান্তের চারিদিকে মুড়ে গিয়েছে, আপনি তাকে এমনকি অ্যানিমা দিয়েও ধুতে পারবেন না। আমি বললাম, আমি পরোয়া করি না তার কি হয়েছে, এখানে ভিতরে কিছু হয়েছে, আমি একটি দর্শন দেখেছি। সেই ব্যক্তি আমায় বলেছিলেন যা কিছু আমি দর্শনে দেখব যেন তা বলে দিই, আর সেটাই ঘটবে। আর তিনি আমায় বলেছিলেন, আর আমি তা বিশ্বাস করি, ঈশ্বরের মহিমা হোক। তখন থেকে কিছুদিন পরেই তিনি চারদিকে ধোয়াধুয়ি করছিলেন। ওনার ওজন এখন প্রায় 165 পাউন্ড হবে। তিনি সম্পূর্ণরূপে সুস্থ আছেন। তারপর যখন আমি সেই ব্যাপারটি গ্রহণ করে ফেললাম, ওটা আমার থেকে দূরে চলে গেল। তারপর রবার্ট ডগার্টি আমায় ডাকলেন, আর এই কথাটি টেক্সাস থেকে আরম্ভ করে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। আর এক রাতে প্রায় 4-5 বার আমি অন্য অন্য ভাষা বলা আর এই ধরনের ব্যাপারগুলো বুঝতে পারতাম না। আমি পবিত্র আত্মার বাপ্তিস্মে বিশ্বাস করতাম, আর আমি এটি বিশ্বাস করতাম যে লোকেরা অন্য ভাষায় কথা বলতে পারে। আর এক রাতে যখন আমি একটি ক্যাথেড্রালে, যা সেন্ট অ্যান্টনিও টেক্সাসে ছিল, সেখানে যাচ্ছিলাম, আর একটি ছোট ছেলে এইভাবে অন্য ভাষায় কথা বলতে লাগলো, যেভাবে একটি বন্দুক চলে অথবা যেভাবে একটি মেশিন গান খুব জোরে চলতে থাকে। অনেকটা পেছনে একটি ছেলে দাঁড়িয়ে পড়ল আর বলল, সদাবাবু এই কথা কহেন, ওই ব্যক্তিটি যিনি মঞ্চে হেঁটে যাবেন তিনি একটি সেবা কাজকে নিয়ে আসতে চলেছেন, যা সর্বশক্তিমান ঈশ্বর হতে অভিষিক্ত হয়ে এসেছেন। যেভাবে যোহন বাপ্তাইজক যিশুর প্রথম আগমনের আগে প্রেরিত হয়েছিলেন, ঠিক তেমনই ইনার কাছেও একটি বার্তা আছে যার দ্বারা প্রভু যিশুর দ্বিতীয় আগমন হবে। আমার মনে হচ্ছিল যেন আমি আমার জুতোর ভিতরে ডুবে যাচ্ছি। আমি উপরে দেখলাম। আমি বললাম, আপনি কি সে ব্যক্তিকে জানেন? উনি বললেন, না মহাশয়। আমি বললাম, তুমি কি তাকে জানো? সে বলল, না মহাশয়। আমি বললাম, তুমি কি আমায় জানো? সে বলল, না মহাশয়। আমি বললাম, তুমি এখানে কি করছো? সে বলল, আমি খবরের কাগজে এই বিষয়টি পড়েছিলাম, আর সেটি ছিল সবার প্রথম রাত। আমি সেখানে দেখলাম, আর আমি বললাম, তুমি এখানে কিভাবে এলে? বলল, আমার কিছু লোকেরা আমায় এরকম বলেছিল যে আপনি এখানে আসতে চলেছেন, এক দৈব্য আরোগ্য করনেওয়ালা আসতে চলেছেন, আর আমি এসে পড়লাম। আমি বললাম, তোমরা সবাই কি এক অপরকে চেনো না? সে বলল, না, ও আমার ঈশ্বর। ওখানে আমি পবিত্র আত্মার সেই পরাক্রমকে দেখেছিলাম, যখন একবার অনেক আগে আমি ভেবেছিলাম যে এটা ভুল, আর আমি জেনে গিয়েছিলাম যে আমি ঈশ্বরের সেই স্বর্গদূত সেই লোকদের সাথেও যুক্ত ছিলেন যাদের কাছে ওই সমস্ত বিষয় ছিল, যদিও তাদের কাছে মিথ্যা বিষয় ছিল আর অনেক ওরকম ব্যাপারে অনেক গড়বড় আর বিড়বিড় করা ছিল, কিন্তু সেখানে ভিতরে একটি বাস্তবিক জিনিস ছিল, খ্রিস্ট। আর আমি দেখলাম যে ওটা সত্য কথা ছিল। ও, অনেক বছর কেটে গেল আর সবাতে লোকেরা দর্শন আর ওই বিষয়গুলি দেখতেন। একবার এক ছবি তোলার লোক তার একটি ছবি তুলেছিল যখন আমি আর্কানসাসে ছিলাম, আর আমি বিশ্বাস করি প্রায় এরকমই এক সভাগৃহে দাঁড়িয়েছিলাম। আর আমি দাঁড়িয়েছিলাম আর এই কথাটি বোঝাতে চেষ্টা করছিলাম। লোকেরা জানতো, তারা বুঝতো আর শুনতো, মেথডিস্ট, ব্যাপটিস্ট, প্রেসবিটেরিয়ান আর এমনই কিছু লোক। আর আমি সংযোগবশত দেখলাম দরজা দিয়ে সেটা করে ভিতরে আসছিল। আমি বললাম, আমায় আর বেশি কিছু বলতে হবে না, কারণ তিনি এখন এখানে ভিতরে চলে এসেছেন। আর সেটি উপরের দিকে গেল আর লোকেরা চিল্লাতে আরম্ভ করল। আমি যেখানে ছিলাম সেটি সেখানে এলো আর সেখানে চারিদিকে এসে থেমে গেল। যখনই সেটি নিচে আসছিল, একজন সেবক দৌড়ে সেখানে গেল আর বলল, যদি এটা বলা যায় যে আমি তাকে দেখতে পাচ্ছি। আর ওই কথাটি তাকে এত বেশি অন্ধ করে দিল যে যতটা সে হতে পারত, আর পিছনের দিকে তাল খেয়ে পড়ছিলেন। আপনারা তার ছবিটি ওখানে ওই পুস্তকে দেখতে পারেন, আর তাকে দেখতে পারেন যখন তিনি পিছনের দিকে নিজের মাথাটা এইভাবে নিচের দিকে তাল খাইয়ে রেখেছেন, আর সেটি সেখানে গিয়ে থেমে গেছিল। ঠিক তখনই খবরের কাগজের পত্রকার এটির ছবি তুলে নিয়েছিল, কিন্তু ঈশ্বর প্রস্তুত ছিলেন না। আর এক রাতে হোস্টন, টেক্সাসে, যখন হাজার হাজার লোক, আমাদের কাছে প্রায় 800 জন, 8000 জন লোক ছিল সেই জায়গাতে, আপনারা সেটিকে কি বলে থাকেন, কোন সঙ্গীতের ভবনে, তারা এই বড় স্যাম হোস্টন সভাগৃহে এসেছিলেন। আর সেই রাতে, সেই বাদ বিবাদে, যখন সে ব্যাপটিস্ট প্রচারকটি বলেছিল, আমি এক নিজ কপটি ছাড়া কিছুই নই, আর আমি একজন ধোকাবাজ, একজন ধর্মীয় ধোকাবাজ, আর আমাকে শহর থেকে বাইরে বের করে দেওয়া উচিত, আর তিনি সেই লোক হওয়া উচিত যিনি এটা করবেন। ভাই বসুয়াট বললেন, ভাই ব্রানাম, আপনি কি এই ধরনের কথা হতে চলতে দিবেন? তাকে ডাকবো? আমি বললাম, না মহাশয়, আমি তর্ক বিতর্কে বিশ্বাসী নই। সুসমাচার তর্ক বিতর্কের জন্য নয়, এটি জীবনে যাপন করবার জন্য। আর আমি বললাম, এতে কিছু আসে যায় না যে আপনি তাকে কতটা উপলব্ধি করাতে সক্ষম হন না কেন, সে ওরকমই করবে। আমি বললাম, তার এতে কিছু পরিবর্তন হবে না। যদি ঈশ্বর তার হৃদয়ের সাথে কথা না বলেন, তবে আমি কিভাবে পারব? পরের দিন সে কথাটি বাইরে বেরিয়ে এলো, বলল, এটি দেখায় যে সে কিরকমের বস্তু দিয়ে তৈরি। হোস্টন ক্রনিকালে এটি ছেপেছিল, বলেছিল, এটি দেখায় যে সে কিরকম বস্তু দিয়ে তৈরি। তারা সেই কথাটি গ্রহণ করতে ভয় পায় যে কথাটা তারা প্রচার করে। বৃদ্ধ ভাই বসুয়ার্ট আমার কাছে এলেন। তিনি তখন 70 বছর বয়স্ক ছিলেন, প্রিয় বৃদ্ধ ভাই ছিলেন। নিজের হাত আমার চারিদিকে রাখলেন, বললেন, ভাই ব্রানাম। উনি বললেন, আপনার কথার অর্থ এই দাঁড়ালো যে আপনি তাকে কোনো উত্তর দিবেন না? আমি বললাম, না ভাই বসুয়ার্থ, না মহাশয়, আমি সেই কথাটির উত্তর দিতে যাচ্ছি না। আমি বললাম, এতে কোনো ভালো কিছু হবে না। আমি বললাম, যখন আমরা মঞ্চ ছাড়ব তখন সেই কথাটা নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে। আমি বললাম, আমি এখন সভা করছি আর আমি চাই না যে ব্যাপারটা এভাবে নষ্ট হয়ে যায়। আমি বললাম, কেবল ওনাকে জিতে দিন। আমি বললাম, ব্যাস এটাই ব্যাপার, উনি কেবল দ্রুত শব্দ করে যাচ্ছেন। আমি বললাম, আমরা তাদের সাথে আগেও সাক্ষাৎ করেছি আর তাদের সাথে কথা বলে ভালো কিছু হয় না। আমি বললাম, তারা নিজেদেরকে ওই অবস্থাতেই রেখে চলে যাবেন। আমি বললাম, যদি তারা একবার সত্যের জ্ঞানকে প্রাপ্ত হয়ে যেত আর তারা সেই বিষয়টি গ্রহণ করে না। বাইবেল বলেছে যে তারা আলাদা করবার রেখাকে পার করে ফেলেছে আর তারা না এই জগতে না আগামী জগতে কখনো ক্ষমা পাবে। তারা এই ব্যাপারকে শয়তান বলে আখ্যা দেয় আর তারা সেই বিষয়ে আর নিজেদের সাহায্য করতে পারে না। তারা ধার্মিক আত্মা দিয়ে পরিপূর্ণ আছে, সেটা শয়তান হতে। আপনাদের মধ্যে কতজন এটা জানেন যে শয়তানের আত্মা একটা ধার্মিক আত্মা? হ্যাঁ মহাশয়, সে তো কেবল অতটাই মৌলিক যতটা তারা হতে পারে। আর অতএব তারপর এই কথাটা অতটা ভালো লাগেনি যখন আমি বললাম মৌলিক, কিন্তু এটি সত্যি কথা। ভক্তির অবয়বধারী কিন্তু তাহার শক্তি অস্বীকারী হইবে, এটি ঠিক কথা। চিহ্ন আর অদ্ভুত লক্ষণই সর্বদা ঈশ্বরকে প্রমাণিত করে দেবে, সর্বদাই। আর উনি এটা বলেছেন যে অন্তিম দিনগুলোতে এরকমই হবে। আর মনোযোগ দিন বৃদ্ধ ভাই বসুয়ার্থ, উনি আমার সাথে আসতে যাচ্ছিলেন আর উনি একরকম ক্লান্ত ছিলেন। উনি কেবলই জাপান থেকে এসেছেন, উনি এখানে আসতে চাইছিলেন, উনি আমার সাথে লুব্বক নামক জায়গায় আসতে চাইছিলেন। আর অতএব উনি ছিলেন, উনার অল্প খারাপ কাশি ছিল, তাই উনি এবারেটাতে আসতে পারলেন না। আর অতএব উনি সবাই এরকম ভাবে যে উনি কালেবের মতো দেখতে, উনি ওখানে দাঁড়িয়ে বলেছিলেন, আচ্ছা ভাই ব্রানাম, আপনারা জানেন উনি গৌরবপূর্ণ দেখাতেন। উনি বলেছিলেন, আমায় গিয়ে কথাটি বলতে দিন। আর বলেছিলেন, যদি আপনি কথাটা বলতে না চান তাহলে। আমি বললাম, ও ভাই বসুয়ার, আমি চাই না যে আপনি এটা করুন, আপনি তর্কে লেগে যাবেন। উনি বললেন, তর্কের একটা শব্দও হবে না। এখন সমাপ্ত করবার আগে এটি শুনুন। তিনি ওখানে গেলেন, আমি বলেছিলাম যদি তর্ক বিতর্ক না করেন তাহলে ঠিক আছে। বললেন, আমি প্রতিজ্ঞা করছি যে কোনো তর্ক বিতর্ক হবে না। সেই রাতে প্রায় 1000 লোক সেই সভাগৃহে যাওয়ার জন্য একত্র হয়েছিল। ভাই উড, যিনি এখানে বসে আছেন, সেই সময় তিনি উপস্থিত ছিলেন, সেই সভাগৃহে বসেছিলেন। আর আমি, আমার ছেলে বলল বা আমার স্ত্রী বলল, তুমি ওই সভায় যাচ্ছ না? আমি বললাম, না, আমি ওখানে গিয়ে ওনাদের তর্ক বিতর্ক করতে দেখতে চাই না। না মহাশয়, আমি সেখানে গিয়ে ওইসব কথা শুনতে পারবো না। যখন রাতের সময় এলো, কেউ বলল, ওখানে যাও। আমি, আমার ভাই আর আমার স্ত্রী এবং বাচ্চারা সবাই ট্যাক্সি নিয়ে সেখানে চলে গেলাম। আর আমি সেখানে ব্যালকনিতে 3 নম্বর সিটে উপরে গিয়ে বসলাম। বৃদ্ধ ভাই বসুয়ার সেখানে এক বৃদ্ধ কূটনীতিজ্ঞের মতো হেঁটে এলেন। আপনারা জানেন তিনি কিছু লিখে রেখেছিলেন, উনি বাইবেলের 600 বিভিন্ন প্রতিজ্ঞা লিখে রেখেছিলেন। উনি বললেন, এখন ডক্টর বেস্ট, যদি আপনি এখানে একটু আসবেন আর এই প্রতিজ্ঞাগুলোর মধ্যে যে কোনো একটি নেবেন আর বাইবেলের দ্বারা ভুল প্রমাণিত করবেন, ওগুলির সবকটি প্রতিজ্ঞাই বাইবেলে দেওয়া আছে। এই দিনগুলোতে যীশু খ্রিস্ট অসুস্থদের সুস্থ করবার ব্যাপারে লেখা আছে। যদি আপনি এগুলোর মধ্যে একটি প্রতিজ্ঞাকে নিতে পারেন আর বাইবেলের দ্বারা, বাইবেল দিয়ে সেগুলো ভুল প্রমাণ করেন, তবে আমি বসে পড়ব, আপনার সাথে হাত মেলাবো আর বলবো আপনি ঠিক আছেন। উনি বললেন, যখন আমি সেখানে উপরে যাব তো আমি সেই কথাটির ধ্যান রাখব। উনি শেষে আসতে চাইছিলেন যেন তিনি ভাই বসুয়ার্থের প্রভাবকে শেষ করে দিতে পারেন, বুঝলেন? অতএব ভাই বসুয়ার বললেন, আচ্ছা ভাই বেস্ট, আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব আর যদি আপনি আমায় হ্যাঁ বা নাতে উত্তর দেন। বললেন, আমরা এই তর্ক বিতর্ককে ঠিক এখানেই সমাপ্ত করে দেব। উনি বললেন, আমি সেই কথাটি ধ্যানে রাখব। উনি মধ্যস্থ করার লোকটিকে বললেন যে উনি কি ওনাকে প্রশ্ন করতে পারেন? সে বললেন, হ্যাঁ। উনি বললেন, ভাই বেস্ট, যেহোবার উদ্ধার করার নাম কি যিশুর উপর লাগু হয়, হ্যাঁ অথবা না? এই কথাটি ওই ব্যাপারটির নিষ্পত্তি করে দিল, এটাই সব নির্ধারণ করে দিল। আমি আপনাদের বলতে চাই, আমি কেবল আমার ভেতরে কোনো কিছুকে যেতে অনুভব করলাম। আমি নিজেও কখনো ওই কথাটির ব্যাপারে কখনোই ভাবিনি, বুঝলেন? আর আমি ভাবলাম, ও আমার ঈশ্বর, সে উত্তর দিতে পারবে না। ওই কথাটি তাকে বেঁধে রেখে দিয়েছিল। উনি বললেন, আচ্ছা ডক্টর বেস্ট, আমি অধীর হয়ে আছি। তিনি বললেন, আমি ওই কথাটি ধ্যানে রাখবো। বললেন, আমি চমকে গেলাম যে আপনি আমার সব থেকে কমজোর প্রশ্নের উত্তর দিতে পারলেন না। তিনি শশার মতো ঠান্ডা ছিলেন আর তিনি জানছিলেন যে তিনি কোথায় দাঁড়িয়ে আছেন। অতএব উনি সেই বাক্যের লেখকটির সাথে বসে পড়লেন। বললেন, আপনি আপনার 30 মিনিট নিন, আমি তারপর উত্তর দিব। আর বৃদ্ধ ভাই বসুয়ার্থ সেখানে বসে থাকলেন আর সেই বাক্যকে নিলেন আর সেই ব্যক্তিকে এমন এক স্থান পর্যন্ত বেঁধে দিলেন যতক্ষণ না তার চেহারা এত বেশি লাল হয়ে গেল যে আপনি প্রায় ওখান থেকে দিয়া সেলাইয়ের একটি কাঠি জ্বালিয়ে নিতে পারবেন। তিনি ওখান থেকে উঠলেন, খুবই রাগান্বিত ছিলেন, আর কাগজগুলো মেঝেতে ফেলে দিলেন। সেখানে উপরে গেলেন আর ভালো একটি ক্যাম্বেলাইট বার্তা প্রচার করলেন। আমি ব্যাপটিস্ট ছিলাম আমি জানি যে তারা কি বিশ্বাস করে। সে কখনোই না, তিনি পুনরুত্থানের উপর প্রচার করছিলেন। যখন এই ক্ষয়নীয় অক্ষয়তাকে পরিধান করিবে, তখন আমাদের কাছে দৈব্য আরোগ্যকরণ থাকবে। ও আমার ঈশ্বর, যখন আমরা অক্ষয়তাকে পরিধান করিব, তখন আমাদের দৈব্য আরোগ্যকরণের কি প্রয়োজন? যখন ওই ক্ষয়নীয় অক্ষয়তাকে পরিধান করিবে, মৃতদের পুনরুত্থান। উনি এমনকি সেই আশ্চর্য কর্মকেও সন্দেহ করতেন যা যিশু লাশারের উপর করেছিলেন। বলেছিলেন, সে আবার মারা গিয়েছিল, আর সেটি কেবল একটি অস্থায়ী ব্যাপার ছিল, বুঝলেন? আর যখন উনি ওইভাবে সমাপ্ত করলেন, উনি বললেন, সেই দৈব্য আরোগ্যকারীদের সামনে নিয়ে আসুন, আর আমি একটু ওই ব্যাপারগুলো তাদেরকে করতে দেখব। তারপর তিনি সেখানে জলের উপর বারবার হাত দিয়ে আঘাত করতে শুরু করে দিলেন। ভাই বসুয়াত বললেন, ভাই বেস্ট, আমি আপনাকে দেখে অবাক হয়ে যাচ্ছি যে আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না যা আমি আপনাকে করেছি। আর অতএব উনি খুবই উত্তেজিত হয়ে গেলেন। উনি বললেন, সেই দৈব্য আরোগ্যকারীদের সামনে নিয়ে এসো, আর আমি তাদেরকে সেটা করতে দেখব। বললেন, ভাই বেস্ট, আপনি কি বিশ্বাস করেন যে লোকেরা উদ্ধার পাচ্ছে? উনি বললেন, নিশ্চিত রূপে। বললেন, আপনি কি চান যে আপনাকে দৈব্য উদ্ধারকারী রূপে ডাকা হোক? বললেন, নিশ্চিত রূপেই না। না, আপনার প্রাণের উদ্ধার পাওয়ার প্রচার করা আপনাকে দৈব্য উদ্ধারকর্তা বানিয়ে দেয় না। উনি বললেন, নিশ্চিত রূপেই না। বললেন, ভাই ব্রানামও দৈব্য আরোগ্যকরণের প্রচার করলে সে দৈব্য আরোগ্যকারী হয়ে যান না। উনি দৈব্য আরোগ্যকারী নন, উনি কেবল যীশু খ্রিস্টের দিকে ইশারা করেন। আর উনি বললেন, ওনাকে সামনে নিয়ে আসুন, আমিও একটু ওনাকে উৎসব করতে দেখতে চাই। আমায় আজ তার দ্বারা আরোগ্য পাওয়া লোকদের দেখতে দিন, আর আমি আপনাদেরকে বলে দেব আমি বিশ্বাস করি কিনা। ভাই বসুয়ার্ড বললেন, ভাই বেস্ট, এটি কালভেরির উপরে ঘটা সেই ঘটনাটির মতো লাগছে। তুমি ক্রুশ হইতে নামিয়ে আইসো, আমরা তোমায় বিশ্বাস করিব, বুঝলেন? আর অতএব ও তখন উনি বাস্তবিকই খুবই রেগে গিয়েছিলেন। উনি বললেন, আমি তাকে একটু ওই ব্যাপার করতে দেখতে চাই। মধ্যস্থতাকারী ব্যক্তি তাকে নিচে বসালেন। উনি সেখানে হেঁটে গেলেন, আর সেখানে একজন পেন্টিকোস্টাল প্রচারক দাঁড়িয়েছিলেন। উনি তাকে প্রায় আঘাত করে মঞ্চ থেকে ফেলে দিচ্ছিলেন, আর অতএব তারা উনাকে আবার আটকালেন। অতএব ভাই বসুয়াট বললেন, এদিকে দেখুন, এদিকে দেখুন, না না। অতএব মধ্যস্থকারী ব্যক্তিটি তাকে নিচে বসে দিলেন। রেমন্ড রিচি দাঁড়ালেন, বললেন, এটি কি দক্ষিণ ব্যাপটিস্ট সভার মনোভাব? বললেন, আপনারা যারা ব্যাপটিস্ট প্রচারক আছেন, এই ব্যক্তিটিকে কি দক্ষিণ ব্যাপটিস্ট সভা পাঠিয়েছে? না, উনি নিজেই এসেছেন। ওনারা উত্তর দিলেন না। উনি বললেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি। তিনি তাদের প্রত্যেককে জানতেন। ওনারা বললেন, উনি নিজে থেকেই এসেছেন, কারণ আমি জানি যে ব্যাপটিস্টরাও দৈব আরোগ্যকরণকে বিশ্বাস করে। অতএব তিনি আবার বললেন, উনি নিজে থেকেই এসেছেন। অতএব এখানে এই সেই ব্যাপার যা সেখানে ঘটেছিল। তখন ভাই বসুয়াট বললেন, আমি জানি যে ভাই ব্রানাম সবাই উপস্থিত আছেন, যদি উনি আসতে চান আর সবাকে বরখাস্ত করতে চান খুব ভালো হবে। অতএব হাওয়ার্ড বললেন, আপনি শান্ত হয়ে বসে থাকুন। আমি বললাম, আমি শান্ত হয়ে বসে আছি। আর ঠিক তখনই কিছু একটা জিনিস ঘুরতে ঘুরতে এলো, গোল গোল করে ঘুরতে লাগলো, আর আমি জানতাম যে সেটি প্রভুর দূত ছিলেন। বললেন, উঠে দাঁড়াও। প্রায় 500 লোকেরা নিজেদের হাতকে এইভাবে একসঙ্গে রাখলেন, মঞ্চ পর্যন্ত একটি পথ বানিয়ে নিলেন। আমি বললাম, বন্ধুগণ, আমি দৈব আরোগ্যকারী নই, আমি আপনাদের ভ্রাতা। আমি বললাম, অথবা ভাই বেস্ট, আমি বললাম, আমার ভাই, আমি আপনাকে অনাদর করছি না, একদম না। আপনাকে আপনার দৃঢ় ধারণাকে ধরে রাখার অধিকার আছে, ঠিক সেরকম আমারও আছে। আমি বললাম, কারণ আপনি বুঝলেন, আপনি আপনার কথা ভাই বসুয়ার্থের দ্বারা প্রমাণ করতে পারলেন না, না আপনি সেই লোক দ্বারা করতে পারবেন যে বাইবেলকে খুব ভালো করে জানে, যে সেই বিষয়গুলোকে ভালো করে জানে। আমি বললাম, আর যতদূর লোকদের আরোগ্য করবার ব্যাপার আছে, আমি তাদের সুস্থ করতে পারি না ভাই বেস্ট, কিন্তু আমি এখানে প্রত্যেক রাতে উপস্থিত থাকব। যদি আপনি প্রভুকে আশ্চর্যকর্ম করতে দেখতে চান, তবে আপনি আসুন, তিনি এটি প্রতি রাতেই করতে পারেন। আর উনি বললেন, আমি আপনাকে কাউকে সুস্থ করতে দেখতে চাই, আর তাদের আমার দিকে দেখতে দিন। আপনি হয়তো আপনার সম্মোহন শক্তি দ্বারা তাদেরকে সম্মোহিত করে দিতে পারেন, কিন্তু বললেন, আমি তাদের এক বছর পরেও দেখতে চাই। আমি বললাম, আচ্ছা ভাই বেস্ট, আপনার অধিকার আছে যে আপনি তাদের পরীক্ষা করে দেখেন। উনি বললেন, অন্য কেউ নয়, কেবল আপনাদের এই দল যাদের মস্তিষ্ক শূন্য হয়ে গিয়েছে, আপনারাই এই ধরনের জিনিসে বিশ্বাস করেন। ব্যাপটিস্টরা ওই ধরনের আজগুবি কথায় বিশ্বাস করে না। ভাই বসুয়াত বললেন, কেবল একটি মুহূর্ত। বললেন, আপনাদের মধ্যে কতজন এই দুই সপ্তাহের সভাতে যা এখানে হয়েছে, আর যাদের এই ভালো ব্যাপটিস্ট গির্জা যেটি হোস্টনে আছে খুব ভালো সম্বন্ধ আছে, এটি প্রমাণ করে দিতে পারেন যে আপনারা সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা আরোগ্য লাভ করেছেন যখন ভাই ব্রানাম এখানে ছিলেন, আর 300 বেশি লোক দাঁড়িয়ে পড়লেন। বললেন, এই বিষয়ে কি বলবেন? উনি বললেন, তারা কেউই ব্যাপটিস্ট নয়। বললেন, যে কেউ যা কিছু সাক্ষ্য দিতে পারে, তবুও তার অর্থ এই নয় যে এটা সত্য। বললেন, ঈশ্বরের বাক্য বলে যে এটা সত্য, আর আপনি সেটার বিরোধিতা করতে পারেন না, আর লোকেরা বলছে যে এটি সত্য, আপনি সেই বিষয়কে নিচু করতে পারেন না। অতএব আপনি সেই বিষয়ে কি করতে চলেছেন, বুঝলেন? এইভাবে আমি বললাম, ভাই বেস্ট, আমি কেবল সেটাই বলছি যা সত্য, আর যদি আমি সত্য হয়ে থাকি তাহলে ঈশ্বর সেই সত্যকে সমর্থন করতে বাধ্য। আমি বললাম, যদি তিনি তা না করেন, যদি তিনি সত্যের সমর্থন না করেন, তবে তিনি ঈশ্বর নন। আর আমি বললাম, আমি লোকদের সুস্থ করি না, আমি এক আত্মিক দানের সাথে জন্মগ্রহণ করেছিলাম যে আমি কোনো ঘটনা হতে দেখতে পারি। আমি বললাম, আমি জানি যে আমায় ভুল বোঝা হয়ে থাকে, কিন্তু আমি আমার হৃদয়ের দৃঢ় নিশ্চয়কে পূরণ করতে বেশি কিছু করতে পারি না। আমি বললাম, আমি বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট মৃতদের মধ্যে হইতে জীবিত হয়ে উঠেছেন, আর যে আত্মা আসে এবং দর্শন আর ওই বিষয়গুলি দেখায়, যদি সেই কথার উপর কোনো প্রশ্ন থাকে আমার কাছে আসুন আর খুঁজে দেখুন। আমি বললাম, এটাই সবকিছু। কিন্তু আমি বললাম, কিন্তু আমার জন্য আমি নিজে থেকে কিছুই করতে পারি না। আর আমি বললাম, যদি আমি সত্য কথা বলছি তবে ঈশ্বর এই ব্যাপারে বাধ্য যে তিনি এর সাক্ষ্য দেন যে এগুলো সত্য। আর প্রায় সেই সময় কিছু একটা জিনিস করতে করতে গেল, আর সেটা সেখানে আসে, সে নিচে আসছিল। আর আমেরিকার ফটোগ্রাফারদের সংগঠন, যা ডগলাস স্টুডিও হোস্টন টেক্সাসে আছে, ওনারা একটি বড় ক্যামেরাকে ওখানে লাগিয়ে রেখেছিলেন। ওনাদের ফটো তোলা বারণ ছিল, ওনারা ফটো তুলে নিয়েছিল। যখন ওনারা শ্রীমান বেস্টের ছবি তোলার জন্য ছিলেন, আর এর পূর্বে যে আমি সেখানে যেতাম, ওনারা বললেন, এক মিনিট দাঁড়ান, আমার কাছে 6-6টি ছবি আছে যা এখানে আসতে চলেছে। উনি বললেন, এখানে এখন আমার ছবি তুলুন। আর উনি তার আঙুলটি সে বৃদ্ধ সাধু ব্যক্তিটির নাকে রেখে দিলেন, এইভাবে বললেন, এখন আমার ছবি তুলুন। আর ওনারা ওরকম করলেন। তখন তিনি তার মুষ্টিকে নিলেন আর উপরে উঠালেন, বললেন, এখন আমার ছবি তুলুন। আর তারা এভাবে ছবিটি তুলল। তারপর তিনি তার সাথে ছবি তোলার জন্য এরকম করলেন। উনি বললেন, তুমি এটি আমার পত্রিকায় দেখবে, এইভাবে। ভাই বসুয়ার সেখানে দাঁড়িয়ে থাকলেন আর কিছুই বলতে পারলেন না। তারপর তিনি এনার ছবি তুললেন। সেই রাতে নিজের ঘরে যাওয়ার সময় ক্যাথলিক ছেলেটি যে সেই রাতে ছবি তুলেছিল, সে দ্বিতীয় ছেলেটিকে বলল, সে বলল, তুমি ওই বিষয়ে কি জানো? সে বলল, আমি জানি যে আমি ওনার সমালোচনা করেছি। সেই গলগণ্ডটি যা সেই স্ত্রীকে ছেড়ে চলে গিয়েছিল, আমি বলেছিলাম যে উনি সম্মোহিত করেছেন। বলল, ওই কথাটি বলার বিষয়ে আমি ভুলও হতে পারি। বলল, তুমি সে ছবির বিষয়ে কি মনে করো? আমি জানি না, ওনারা সেটাকে অ্যাসিডের মধ্যে রেখেছে। এখানে তার তোলা ছবি আছে, যদি আপনি চান তবে ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারেন। সে ঘরে চলে গেল, সে ওখানে গিয়ে বসে থাকলো আর ধূমপান করতে থাকলো। ভিতরে গেল আর ভাই বসুয়ার্থের একটি ছবি বের করলো, সেটা নেগেটিভ ছিল। সে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ছবিগুলি বের করলো আর সেগুলির প্রত্যেকটিই খালি ছিল। ঈশ্বর আপন বৃদ্ধ সাধু ব্যক্তিটিকে সেই কপটির সাথে তার নাক, তার হাত আর তার মুষ্টিকে তার নাকের নিচে এইভাবে নড়িয়ে ছবি তোলার আজ্ঞা দিবেন না। তিনি সেটার আজ্ঞা দিবেন না। উনি দ্বিতীয়টি বের করলেন আর এখানে তিনি ছিলেন। তারা বলেছিল যে সেই রাতে সে ব্যক্তিটি হৃদরোগে আক্রান্ত হয়েছিল, আর তারা ওই নেগেটিভটি ওয়াশিংটন ডিসিতে পাঠিয়েছিলেন। সেটিকে গ্রন্থসত্ত্ব অধিকার দেওয়া হয়েছিল, তারপর সেটি ফেরত পাঠানো হয়েছিল। আর জর্জ জে লেসি, যিনি আঙুলের ছাপ ও নথি পরীক্ষা বিভাগের প্রধান ছিলেন আর এরকমই কিছু ছিলেন, বিশ্বের সেই মহান ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন, ওনাকে সেখানে আনা হয়েছিল আর দুদিন ধরে সেটিকে ক্যামেরা, আলো আর সবকিছু দিয়ে পরীক্ষা করা হয়েছিল। আর যখন আমরা সেই দুপুরে সেখানে এলাম, উনি বললেন, শ্রদ্ধেয় ব্রানহাম, আমিও আপনার সমালোচক ছিলাম। উনি বললেন, আর আমি বলেছিলাম যে এটি একটি মনোবিজ্ঞান, কেউ বলেছিল যে তারা আলো আর এই ধরনের জিনিস দেখেছে। আর বললেন, আপনি জানেন বৃদ্ধ কপটি এই কথাটি বলতো? উনি অবিশ্বাসের কথা বলতে চাইছিলেন। চারদিকে যেসব ছবি আছে, খ্রিস্টের মাথার উপরে সেই আলো আর তার শিষ্যদের চারদিক, উনি বললেন, ওগুলো সাধারণভাবেই মনোবিজ্ঞান। কিন্তু বললেন, শ্রদ্ধেয় ব্রানহাম, এই ক্যামেরার মেশিনের চোখ কোনো মনোবিজ্ঞানকে নিতে পারবে না। আলো লেন্সে আঘাত করেছিল অথবা নেগেটিভকে আঘাত করেছিল, আর সেখানে সেটি ছিল। আর উনি বললেন, আমি এই জিনিসটি ওনার কাছে জমা করে দিলাম। উনি বললেন, ও মহাশয়, আপনি কি জানেন যে সেই জিনিসটির মূল্য কত হবে? আর আমি বললাম, আমার জন্য নয় ভাই, আমার জন্য নয়। আর অতএব উনি বললেন, কারণ যতক্ষণ আপনি জীবিত আছেন এই বিষয়টি কখনো কার্যান্বিত হবে না, কিন্তু কোনোদিন যদি সভ্যতা এগিয়ে যায় আর খ্রিস্টত্ব চলতে থাকে, এই ধরনের কোনো বিষয় ঘটিত হবে। অতএব বন্ধুগণ, আজ রাতে যদি পৃথিবীতে এটি অন্তিম সভা হয়, আপনি এবং আমি ঈশ্বরের উপস্থিতিতে বসে আছি। আমার সাক্ষ্য সত্য, অনেক অনেক কথা আছে। এই কথাগুলো লিখতে গেলে পুস্তকের অনেকগুলো ভাগ লেগে যাবে, কিন্তু আমি চাই যে আপনারা জেনে যান। আপনাদের মধ্যে কতজন এরকম আছেন যারা বিনা ছবি দেখে বাস্তবে নিজে সেই আলোকে সেই স্থানে দাঁড়িয়ে থাকতে দেখেছেন যেখানে প্রচার করে থাকি? আপনাদের হাত তুলুন। সারা ভবনের সব জায়গায় কেউ তাকে দেখেছেন? দেখুন, প্রায় 8 অথবা 10টি হাত আছে যারা এখানে বসে আছে। আপনারা বলেন, তারা কি দেখতে পারে আর আমি দেখতে পারি না? হ্যাঁ মহাশয়, সেই তারা যার অনুসরণ সেই পণ্ডিতরা করেছিল, তা প্রত্যেক পর্যবেক্ষণ গৃহের উপর দিয়ে পার হয়ে এসেছিল। তাদেরকে ছাড়া অন্য কেউই সেটা দেখতে পায়নি, কেবলমাত্র তারাই সেটা দেখতে পেয়েছিল। এলিও সেখানে দাঁড়িয়ে সমস্ত অগ্নিময় হ্রদগুলো আর সবকিছু দেখছিল, আর গেহসি চারিদিকে তাকালো, সে তাদের কোথাও দেখতে পাচ্ছিল না। ঈশ্বর বললেন, উহার চোখকে খুলিয়া দাও যেন সে দেখতে পায়, আর তারপর সে তাদের দেখতে পায়, বুঝলেন? কিন্তু সে এক ভালো ছেলে ছিল, সেখানে দাঁড়িয়ে চারদিকে দেখছিল, কিন্তু সে তাকে দেখতে পারছিল না। নিশ্চিত রূপে এটি কিছু লোকদেরকে দেখতে দেওয়া হয় আর কিছু লোকদের নয়, আর এটি সত্যি কথা। কিন্তু এখন আপনারা যারা এটি কখনোই দেখেননি, ওই জিনিসটি কখনোই দেখেননি, আর আপনারা যারা এটি স্বাভাবিক চোখ দিয়ে দেখেছেন আর ছবিতে কখনো দেখেননি, তবুও যারা ছবিকে দেখে তাদের কাছে আপনাদের চেয়েও বড় প্রমাণ আছে যারা তাকে স্বাভাবিক চোখ দিয়ে দেখেছে। কারণ আপনি আপনার স্বাভাবিক চোখ দ্বারা ভুল করতে পারেন, হতে পারে সেটা দৃষ্টির ভ্রম, এটা ঠিক নয় কি? কিন্তু সেটা দৃষ্টির ভ্রম নয়, এটি সত্য, যেখানে বৈজ্ঞানিক গবেষণা এই বিষয়টি বলেছে যে এটি সত্য। অতএব প্রভু যীশু এটি করেছেন। তাহলে আপনি কি চিন্তা করেন যে সেটি কি? আপনি বলেন, ভাই ব্রানহাম, আমি এটি বিশ্বাস করি যে এটি সেই অগ্নিস্তম্ভ যা ইসরায়েল সন্তানদের নেতৃত্ব দিয়ে মিশর থেকে পলেস্তাইনে এনেছিলেন। আমি বিশ্বাস করি যে এটি সেই আলোর স্বর্গদূত যা কারাগারে এসেছিল আর সাধু পিতরের কাছে এসেছিল আর তাকে স্পর্শ করেছিল আর সামনে গিয়ে দরজা খুলে দিয়েছিল আর তাকে বাইরে আলোতে এনে দিয়েছিল। আর আমি বিশ্বাস করি যে ইনি প্রভু যীশু, যিনি অদ্য, কল্য আর সর্বদা এক আছেন। আমেন। উনি আজও সেই যীশু আছেন যা তিনি কালকে ছিলেন। তিনি সব সময়ের জন্য সেই যীশুই থাকবেন। আর যখন আমি এই বিষয়ে কথা বলছি, সেই আলোটি যা ওই ছবিতে আছে তা ঠিক এই স্থানে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে 2 ফুটেরও কম দূরত্বে দাঁড়িয়ে আছে। এটি ঠিক কথা, আমি আমার চোখ দিয়ে তাকে দেখতে পারি না, কিন্তু আমি জানি যে তিনি এখানেই দাঁড়িয়ে আছেন। আমি জানি যে তিনি এখন ঠিক আমার ভেতরে এসে দাঁড়াচ্ছেন। ও, যদি কেবল আপনি সেই তফাতকে জানতেন, যখন সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি আসে আর কিভাবে সেই তফাতটি বোঝা
যায়।
এটি যে কোনো ব্যক্তির জন্য একটি প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান। আমি কোনো অসুস্থ লোকের জন্য প্রার্থনা করতে যাচ্ছিলাম না, আমি একটি প্রতিজ্ঞা করতে যাচ্ছিলাম, কিন্তু দর্শন লোকটির উপরে দাঁড়িয়ে আছে। ও, ঈশ্বর এই কথাটি জানেন। আমি কোনো প্রার্থনা পঙ্ক্তি ডাকতে যাচ্ছিলাম না, আমি আপনাদের ওখানে বসা অবস্থায় ছেড়ে দিতে চাই। আপনাদের মধ্যে কতজনের কাছে প্রার্থনা কার্ড নেই? আপনাদের হাত তুলুন। এমন কোন ব্যক্তি যার কাছে প্রার্থনা কার্ড নেই? যার কাছে প্রার্থনা কার্ড নেই? এখানে একজন অশ্বেত মহিলা বসে আছেন। আমি আপনার হাত উত্তোলিত অবস্থায় দেখতে পাচ্ছি, এটি কি ঠিক? আপনি কেবল খাড়া হয়ে দাঁড়িয়ে যান যেন আমি আপনাকে 1 মিনিটের জন্য ব্যক্তিগত রূপে দেখতে পারি। আমি জানি না যে পবিত্রতা কি বলবেন, কিন্তু আপনি আমার দিকে খুবই সদৃষ্টিতে তাকিয়ে আছেন। আপনার কাছে কোনো প্রার্থনা কার্ড নেই? যদি সর্বশক্তিমান ঈশ্বর আমায় এটা প্রকাশ করে দেন যে আপনার কি সমস্যা আছে, আমি কেবল এটি শুরু করবার জন্য করছি, কেবল আরম্ভ করবার জন্য। আপনি কি আমায় বিশ্বাস করেন? আপনি জানেন যে কিছু নেই, আমার বিষয়ে একটিও ভালো কিছু নেই। যদি আপনি একটি বিবাহিত স্ত্রী হন, আমি আপনার স্বামীর তুলনায় তার চেয়ে বেশি কিছু না, আমি কেবল একজন ব্যক্তি। কিন্তু যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, আর উনি তার আত্মাকে এই সব বিষয়ে প্রমাণ করবার জন্য পাঠিয়েছেন। যদি ঈশ্বর আমায় বলে দেন যে আপনার কি সমস্যা আছে, আর আপনি জানেন যে আমার কাছে কোনো উপায় নেই যে আমি আপনার সাথে কোনো সম্পর্ক করতে পারি, আপনি কি আপনার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করবেন? ঈশ্বর আপনাকে আশীর্বাদ যুক্ত করুন। তারপর আপনার বর্ধিত রক্তচাপ আপনাকে ছেড়ে চলে গিয়েছে। এটি সেই সমস্যা যা আপনার ছিল, এটা কি ঠিক কথা? তাহলে আপনি বসে পড়ুন। আপনি কেবল ওই কথাটি একবার বিশ্বাস করে নিন। আমি যে কোনো ব্যক্তিকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করছি যে তিনি এই কথাটি বিশ্বাস করে নিন। এখানে দেখুন, আমায় আপনাকে কিছু বলতে দিন। মার্থা প্রভু যীশুর কাছে আসছিল, সে আত্মিক দানটি কখনই কার্যকর হতো না, আর পিতা তাকে প্রথমেই দেখিয়ে দিয়েছিলেন যে তিনি কি করতে যাচ্ছেন। ওই বিষয়টি কখনই কার্যকর হতো না, কিন্তু সে বলল, প্রভু, আমি যদি আপনি এখানে থাকতেন তাহলে আমার ভাই মরত না। বলল, কিন্তু আমি এখনো জানি যে যা কিছু আপনি পিতার কাছে যাচনা করবেন, ঈশ্বর আপনাকে তা দিবেন। উনি বললেন, আমি পুনরুত্থান ও জীবন। যে আমাতে বিশ্বাস করে সে যদি মরেও যায়, তবুও সে জীবিত থাকবে, আর যে কেউ জীবিত আছে আর আমাতে বিশ্বাস করে সে কখনোই মরবে না। তুমি কি এটা বিশ্বাস করো? শুনুন যে সে কি বলেছিল। সে বলেছিল, হ্যাঁ প্রভু, আমি এটি বিশ্বাস করি যে আপনি যা কিছু বলেছেন তা সত্য। আমি বিশ্বাস করি যে আপনি ঈশ্বরের পুত্র যিনি পৃথিবীতে এসেছেন। এটা তার নম্রতাপূর্ণভাবে তার কাছে আসা ছিল। মহিলা, আপনার এক অন্যরকম অনুভব হচ্ছে, তাই নয় কি? হ্যাঁ, এটা ঠিক কথা। ছোট মহিলা যিনি ওখানে বসে আছেন, ওখানে আপনার কাছে আপনার বাতের ব্যথা আছে আর স্ত্রী রোগ আছে। মহিলা, এটি কি ঠিক কথা? আপনি কেবল 1 মিনিটের জন্য দাঁড়িয়ে পড়ুন। সেই ছোট মহিলা যিনি লাল বস্ত্র পরে আছেন, আপনি এতটা কাছে ছিলেন, দর্শন আপনার কাছে এসেছে, বাতের ব্যথা, স্ত্রী রোগ, এটি কি ঠিক কথা? আর এখানে আপনার জীবনে কিছু আছে, আপনাকে খুব ভালো করে দেখেছি, আপনার জীবনে অনেক চিন্তা আছে, অনেক সমস্যা আছে, আর সেই সমস্যা আপনার প্রিয়জনকে নিয়ে। তিনি আপনার স্বামী, উনি সুরাপানকারী, উনি গির্জায় যান না, ঈশ্বর আপনাকে আশীর্বাদযুক্ত করুন মহিলা, আপনি সুস্থ হয়ে গিয়েছেন, এই আলোটি আপনার চারিদিকে যাচ্ছে। সেই ব্যক্তি যিনি ওই লোকটির ঠিক পাশে বসে আছেন, আপনি মহাশয় আপনি কি বিশ্বাস করেন আপনার সম্পূর্ণ হৃদয় দিয়ে? আপনি আপনার একটি ইন্দ্রিয়কে হারিয়ে ফেলেছেন, আর সেটি হলো ঘ্রাণ নেবার ইন্দ্রিয়। এটি কি ঠিক কথা? যদি তাই হয় তবে আপনার হাত নাড়ান, আপনার হাতটি আপনার মুখের কাছে আনুন, এইভাবে বলুন, প্রভু যীশু আমি সম্পূর্ণ হৃদয় দিয়ে আপনাকে বিশ্বাস করি, ঈশ্বর আপনাকে আশীর্বাদ যুক্ত করুন, আপনি আপনার সুস্থতা পেয়ে যাবেন। ঈশ্বরে বিশ্বাস রাখুন। আপনারা সকলে ওই বিষয়টির ব্যাপারে কি মনে করেন যা এখানে ভেতরে আছে? আপনারা কি বিশ্বাস করেন? ভক্তিপূর্ণভাবে থাকুন। ওখানে ঠিক ওই কোনায় একজন মহিলা বসে আছেন, আমি সেই আলোকে উনার উপরে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি। এটি কেবল সেই উপায় যার দ্বারা আমি সেই কথাগুলোর বিষয়ে বলতে পারি। যখন আলোটি উপরে দাঁড়িয়ে পড়ে, ওই আলোটি ঠিক ওই মহিলার উপরে দাঁড়িয়ে আছে। হয়তো কেবল এক মিনিটের মধ্যে যদি আমি এটা দেখতে পাই যে কি সমস্যা আছে, এটি আসবে। ওই মহিলা হৃদরোগে আক্রান্ত, উনি ঠিক আমার দিকে তাকিয়ে আছেন, আর ওনার স্বামী ঠিক ওনার পাশেই বসে আছেন, আর ওনার স্বামীর কিছু রোগ আছে। উনি কেবল রোগাক্রান্ত ছিলেন, অসুবিধায় ছিলেন, রোগাক্রান্ত ছিলেন। এটি কি ঠিক মহাশয়? যদি এটি সত্য হয় তবে আপনার হাত তুলুন। এটি ঠিক কথা মহিলা, আপনি যিনি সেখানে ছোট স্কার্ফ পরে বসে আছেন, ওই মহাশয়ের কিছু অসুবিধা ছিল, এটি কি ঠিক কথা? আজকে আপনি কি একটু মানসিক চিন্তায় ছিলেন? মহাশয় আপনার পাকস্থলীতে সমস্যা আছে, এটি ঠিক। আপনারা সকলে সম্পূর্ণ হৃদয়ে বিশ্বাস করুন, আপনারা দুজনেই করুন। আপনারা কি এই কথাটিকে গ্রহণ করেন? মহাশয় আমি আপনাকে বলি, আপনাকে বলছি, আমি আপনাদেরকে নিজেদের হাত উঠিয়ে রাখতে দেখেছি, আপনার ধূমপানের নেশা আছে, আপনি সেটা ছেড়ে দিন। আপনি চুরুট পান করেন, আপনার সেটা করা উচিত নয়, এটি আপনাকে অসুস্থ করে দেয়, এটি ঠিক নয় কি? যদি তা হয় তাহলে এভাবে আপনার হাতটি নাড়ান। এটি সেই বিষয় যা আপনাকে চিন্তায় ফেলে দিয়েছে, এটি আপনার স্নায়ুর জন্য খারাপ। ওই ঘৃণ্য জিনিসটি দূরে ফেলে দিন, আর ওটা আর করবেন না, আর আপনি সেটার উপরে জয় পেয়ে যাবেন, আর ঠিক হয়ে যাবেন, আর আপনার স্ত্রীর হৃৎপিণ্ডের রোগ তাকে ছেড়ে চলে যাবে। আপনারা কি সে কথাটি বিশ্বাস করেন? এটি কি ঠিক কথা? আমি আপনাকে এখান থেকে দেখতে পাচ্ছি না, আর আপনি সেই কথাটি জানেন, কিন্তু আপনার পকেটে, সামনের পকেটে চুরুট রেখেছেন, এটি ঠিক কথা। ওই জিনিসগুলো বাইরে বের করে ফেলুন, আর সেগুলো আপনার স্ত্রীর কাছে দিয়ে দিন। আপনি ঈশ্বরকে বলে দিন যে আপনি ওই সমস্ত জিনিস নেওয়া ছেড়ে দিয়েছেন, আপনি ভালো হয়ে ঘরে যাবেন, আপনি এবং আপনার স্ত্রী ভালো হয়ে যাবেন। প্রভু যীশুর নাম আশীর্বাদযুক্ত হোক। আপনি কি আপনার সম্পূর্ণ হৃদয় দিয়ে বিশ্বাস করেন? এই স্ত্রী যিনি এখানে বসে আছেন আর আমার দিকে তাকিয়ে আছেন, আপনি যিনি ওখানে আছেন ওই আগের সিটে ঠিক এখানে বসে আছেন, একটি ছোট স্ত্রী যার কাছে আমার দিকে তাকিয়ে আছে ঠিক ওখানে বসে আছেন। মহিলা আপনার কাছে প্রার্থনা কার্ড আছে? আপনি যিনি ওখানে আছেন আপনার কাছে কি প্রার্থনা কার্ড নেই? আপনি কি আপনার সম্পূর্ণ হৃদয় দিয়ে বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট আপনাকে সুস্থ করতে পারেন? আপনি যিনি ওনার কাছে বসে আছেন আপনি ওই বিষয়ে কি ভাবছেন? মহিলা আপনার কাছে কি প্রার্থনা কার্ড আছে? আপনার কাছে নেই? আপনিও ঠিক হতে চান? আপনি কি চাইবেন না ঠিক সেভাবেই খাবার খেতে যেমন আপনি আগে খেতেন? আপনার পেটের সমস্যা আছে? আপনি কি বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট আপনাকে এখনই সুস্থ করেন? যদি আপনি বিশ্বাস করেন যে যীশু আপনাকে এখনই সুস্থ করেছেন, তাহলে আপনি দাঁড়িয়ে পড়ুন। আপনার পাকস্থলীতে ঘা আছে, তাই নয় কি? এটি অধিক চিন্তামগ্ন হওয়ার কারণে হয়েছে। আপনি অনেক সময় ধরে দুশ্চিন্তায় আছেন, বিশেষ করে অম্ল আর ওসব আছে, অথবা আমি বলতে চাই যে ওগুলো অম্ল উৎপন্ন করে, আর এটি আপনার দাঁতগুলোকে সংবেদনশীল করে দেয় যখন আপনি মুখের ভেতরে খাবার নেন। এটি সত্য কথা। হ্যাঁ মহাশয়, এটি পাকস্থলীর ঘা। এটি আপনার পাকস্থলীর নিচের ভাগে ছিল। কখনো কখনো যখন আপনি টোস্টের সাথে মাখন লাগিয়ে খান তখন আপনার জ্বালা করে, এটি ঠিক কথা। আমি আপনার মস্তিষ্ককে পড়ছি না, কিন্তু পবিত্র আত্মা নির্ভুল হয়ে থাকেন। আপনি এখনই সুস্থ হয়ে গিয়েছেন, ঘরে যান আর ঠিক হয়ে যান। আপনি যিনি পিছনের দিকে আছেন আপনার কি সমস্যা? আপনাদের কয়েকজন যাদের কাছে প্রার্থনা কার্ড নেই হাত তুলেছিলেন, কেউ এমন ছিলেন যার কাছে প্রার্থনা কার্ড ছিল না। ঠিক আছে, ভক্তিপূর্ণ হয়ে থাকুন, নিজের সম্পূর্ণ হৃদয়ের সাথে বিশ্বাস করুন। উপরে যারা ব্যালকনিতে আছেন তাদের বিষয়ে কি? ঈশ্বরে বিশ্বাস করুন। আমি এই বিষয়টি নিজে করতে পারি না, এটি কেবল তার পরম অনুগ্রহ। আপনারা কি বিশ্বাস করেন? তিনি আমায় যেমন দেখতে দেন আমি ঠিক সেভাবেই বলতে পারি, যেমন আপনার বিশ্বাস। আমি এই কথাটি আপনাদের বিশ্বাসকে উত্তেজিত করবার জন্য বলছি। তারপর আপনারা দেখুন উনি আমায় কোন দিকে নেতৃত্ব দিয়ে নিয়ে যান। আপনারা কি এই কথাটি উপলব্ধি করছেন যে এ আপনার ভাই নয়? আপনারা তার উপস্থিতিতে দাঁড়িয়ে আছেন। এ আমি নই যে এগুলো করছি, এ তো আপনাদের বিশ্বাস যা একে চালাচ্ছে। আমি এটি চালাতে পারি না, এ তো আপনাদের বিশ্বাস যা এটি করছে। এটি করবার জন্য আমার কাছে কোনো উপায় নেই। কেবল এক মিনিট, এই কোণায় এক অসাধ ব্যক্তিকে বসে থাকতে দেখতে পাচ্ছি। উনি এক বৃদ্ধ ব্যক্তি, যিনি চশমা পরে আছেন। মহাশয়, আপনার কাছে কি প্রার্থনা কার্ড আছে? আপনি এক মিনিটের জন্য নিজের পায়ে দাঁড়িয়ে পড়ুন। আপনি কি আপনার সমস্ত হৃদয় দিয়ে আমাকে ঈশ্বরের দাস হিসেবে বিশ্বাস করেন? আপনি অন্য কারো বিষয়ে ভাবছেন, তাই নয় কি? যদি এটা সত্য কথা হয়, আপনার হাত নাড়ান। এটি এজন্য নয় যে এই আমি, যে আপনার এক ভাই। এখন আপনার কাছে প্রার্থনা কার্ড নেই, আপনার কাছে পঙ্ক্তিতে আসবার কোনো উপায় নেই, কারণ আপনার কাছে প্রার্থনা কার্ড নেই। এখন যদি আপনাদের মধ্যে কারো কাছে প্রার্থনা কার্ড থাকে, আপনারা দাঁড়াবেন না, বুঝলেন? কারণ আপনারা পঙ্ক্তিতে আসার সুযোগ পাবেন। কিন্তু আমি সেই আলোকে ঠিক ওনার উপরে দাঁড়িয়ে থাকতে দেখছি। এখনো পর্যন্ত দর্শন আসেনি। ভাই, আমি আপনাকে সুস্থ করতে পারবো না, আমি করতে পারি না, কেবল ঈশ্বরই করতে পারেন। কিন্তু আপনার কাছে বিশ্বাস আছে, আপনি বিশ্বাস করছেন, আর কিছু ব্যাপার আছে, উনি এই বিষয়টি করছেন, কোনোভাবে হয়েছে। যদি সর্বশক্তিমান ঈশ্বর এই ব্যক্তিকে বলে দেন যে তার কি সমস্যা, তাহলে কি আপনারা বাকি সবাই আপনাদের সুস্থতাকে প্রাপ্ত হয়ে যাবেন? এক ব্যক্তি আছেন যিনি আমার থেকে কেবল 10 অথবা 15 গজ দূরে দাঁড়িয়ে আছেন। আমি তাকে জীবনে কখনো দেখিনি, তিনি এখানেই দাঁড়িয়ে আছেন। যদি সর্বশক্তিমান ঈশ্বর এই বিষয়টি প্রকাশ করে দেন যে এই ব্যক্তির কি সমস্যা আছে, তবে আপনাদের সবাইকে এখান থেকে সুস্থ হয়ে বাইরে যাওয়া উচিত। ঈশ্বর এর চেয়ে অধিক আর কি করতে পারেন? এ কি সত্য কথা? মহাশয়, আপনার সাথে কোনো সমস্যা নেই, আপনি দুর্বল, আপনি রাতে একটু জেগে থাকেন, মূত্রথলিতে সমস্যা আর এরকমই ব্যাপার আছে, কিন্তু এটি আপনার সমস্যা নয়। আপনার চিন্তা আপনার ছেলেকে নিয়ে, আর আপনার ছেলে কোন রাজ্যের সংস্থায় আছে, আর তার দু রকমের ব্যক্তিত্ব আছে, এটি কি ঠিক? যদি এটা সত্য হয়, তবে আপনার হাত নাড়ান। এটি একদম ঠিক কথা। আপনাদের মধ্যে কতজন এই কথাটি বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট, যিনি ঈশ্বরের পুত্র, এখানে দাঁড়িয়ে আছেন? আসুন আমরা দাঁড়িয়ে পড়ি আর তাকে মহিমা দিই, আর নিজেদের সুস্থতা গ্রহণ করি। সর্বশক্তিমান ঈশ্বর, জীবনের কর্তা, সমস্ত উত্তম বিষয়ের দানকারী, আপনি এখানে আছেন। আপনি সেই যীশু খ্রিস্ট, কাল আজ আর সর্বদা এক আছেন। আর শয়তান, তুই এই লোকদেরকে অনেক সময় ধরে মিথ্যা কথা বলে এসেছিস, এই লোকদের মধ্যে থেকে বেরিয়ে যা। আমি তোকে জীবন্ত ঈশ্বরের দ্বারা, যার উপস্থিতি এখানে আছে, অগ্নিস্তম্ভ রূপে আছে, আমি আজ্ঞা দেই, এই লোকদের ছেড়ে দে, আর যীশু খ্রিস্টের নামে ওই লোকদের থেকে বেরিয়ে যা। আপনারা প্রত্যেকে আপনাদের হাত তুলুন আর ঈশ্বরের মহিমা করুন, আর আপনাদের সুস্থতা গ্রহণ করুন, আপনাদের প্রত্যেকে।